এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
আব্বু, ওঠো না। আরে ওঠো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আজ তো সোমবার, কাল তো শুনবো না।
ও হ্যাঁ, তাই তো, 11টা বেজে গিয়েছে। চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো? আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
আমাদের এই উপমহাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রহস্য। আমাদের যেমন একটা সোনালি অতীত রয়েছে, তার সাথে খুব স্বাভাবিকভাবেই ঠিক তার বিপরীতটাও কিন্তু রয়েছে। এই তো বেশি না, মাত্র 100 বছর আগেও গ্রামের সম্ভ্রান্ত ধনী পরিবারের মানুষগুলো তটস্থ থাকত ডাকাতদের ভয়। সাধারণ ডাকাত তো তখন ছিলই, এছাড়াও বিশেষ বিশেষ কিছু সম্প্রদায়ও কিন্তু ছিল। শ্রীপান্থের ঠগী বইটি যারা পড়েছেন তারা সেই সময়ের এই সম্বন্ধীয় প্রেক্ষাপট সম্বন্ধে বেশ ভালো ধারণাই কিন্তু পেয়ে গেছেন। ঠগী, ঠেঙারে ইত্যাদি সম্প্রদায়ের ডাকাতদের যে কর্মপন্থাগুলো তখন ছিল সেগুলো যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু ভয়ের উদ্রেক আপনাদের হবেই। তো সেসব নিয়ে না হয় আরেকদিন কথা হবে। তবে যদি এইটুকু কথা শুনে খুব বেশি আগ্রহ আপনাদের মধ্যে জেগেই ওঠে তাহলে আমি জাস্ট একটা সাজেশনই দিতে পারি, এই নামগুলো লিখে গুগলে সার্চ দিন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের। বরাবরের মতো সোমবার রাত ঠিক 11টায় চলে এলাম ভূত গল্প নিয়ে। আজ ভূত গল্পের 91তম পর্ব প্রচারিত হচ্ছে। একটু আগে ডাকাত সম্প্রদায় নিয়ে কথা বলছিলাম। হয়তো এখন আপনি ভাবছেন যে ভৌতিক গল্পের শোতে আবার ডাকাত নিয়ে কথা কেন বলছি। বলছি, এর নিশ্চয়ই একটা কারণ আছে। হ্যাঁ প্রিয় শ্রোতা, এর কারণ অবশ্যই রয়েছে। এর উত্তর লুকিয়ে আছে আজকে প্রচারিত হতে যাওয়া একটি গল্পের মাঝে। তো ততক্ষণ পর্যন্ত না হয় একটু রহস্যের মধ্যেই থাকুন। না না, খুব বেশি দেরি করাবো না, শুধু গল্পে প্রবেশের আগে জানিয়ে দিতে চাই আমাদের সাথে যোগাযোগের ঠিকানাসমূহ বরাবরের মতোই। আমাদের ইমেল করতে পারেন আপনাদের কাছে থাকা সেই ঘটনাগুলো যেগুলো আপনারা ফেস করে ভয় পেয়েছেন অথবা শুনেছেন আপনারই পরিচিত কারো কাছ থেকে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হল bhoot.golpo.show@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল 01730178995। এছাড়া ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি, www.facebook.com/bhootgalpo.sadhin। এখানে আপনি পেয়ে যাবেন ভূতগল্প সম্বন্ধীয় বিভিন্ন সব আপডেটস। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম গল্পটা। শুনতে থাকুন ভূতগল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো।
গল্পে লেখক শ্রেয়নের লেখা সিনে ডাকাত সিরিজটি শুরু করা হচ্ছে আজ। আশা করি সবারই এই সিরিজটি ভালো লাগবে। আজকের গল্পটির নাম সিনে ডাকাত আর বিলপেতনি। বেগুনখোলা গ্রামের মহাজন জনার্দন চৌধুরীর বাড়িতে ডাকাত পড়েছে। যে সে ডাকাত নয়, একেবারে সিনে ডাকাত। জমিদার আর মহাজনেরা বলেন সাক্ষাৎ শনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাদরেল অফিসাররা বছরের পর বছর চেষ্টা করেও ধরতে পারেননি। গত কয়েকদিন প্রবল বৃষ্টি হয়েছে, বন্যার মতো অবস্থা প্রায়। আজ বৃষ্টি একটু কম। এর মধ্যে ডাকাত আসবে মহাজন ভাবতেই পারেননি। সবাই ভয়ে কুঁকড়ে আছে। কয়েকজন চাকর পালিয়ে গিয়েছে সুযোগ পেয়ে, কিন্তু বাড়ির চারিদিকেই ডাকাত। বাবুরা কোথা দিয়ে পালাবেন? জনার্দনের বড় ছেলে নিশিকান্ত একটা বন্দুক নিয়ে ছাদে উঠেছিলেন, যদি আগ্নেয়াস্ত্র দেখে ডাকাতেরা পালায়। কিন্তু গুলি চালানোর আগেই তার হাতে একটা লাঠির আঘাত পড়ল। বন্দুক পড়ে গেল হাত থেকে আর নিশিকান্ত চিৎকার করে অজ্ঞান। কয়েকজন ডাকাত ছাদেও উঠে পড়েছে। সিনে ডাকাত নিচে দাঁড়িয়ে আছেন। মোষের মতো বলশালী দেহ তার, লম্বা চওড়া এবং কালো। উস্কো খুস্কো চুল, তাগড়াই গোফ, দুদিকে কান পর্যন্ত চলে গেছে। ডান হাতে চকচকে বাঁশের লাঠি। রাত্রিবেলা মশালের আলোয় দেখলেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। বাজখাই গলায় সিনে ডাকাত হুঙ্কার দেন, হেই মহাজনকে বের করে, বার বেঁধে নিয়ে আয়। জনার্দন মহাজন তার স্ত্রী মানময়ী এবং ছোট ছেলে দিবাকর শোয়ার ঘরে লুকিয়েছিলেন। ডাকাতেরা বারবার চিৎকার করতে লাগল, এই বেরিয়ে আয় হতচ্ছাড়া। কিন্তু তারা কিছুতেই বেরোবেন না। মানময়ীর হাতে রয়েছে পারিবারিক সোনার বালগোপাল মূর্তি। দরজা ভেঙে ডাকাতেরা ভেতরে ঢুকল। জনার্দনকে টেনে হিঁচড়ে নিয়ে এলো উঠোনে। মহাজনের স্ত্রী, ছোট ছেলে এবং বালগোপালের মূর্তিকে ছুল না কেউ। সিনে ডাকাতের নির্দেশ আছে, কোনো মহিলার গায়ে হাত দেওয়া যাবে না, ঠাকুর দেবতার মূর্তি লুট করা হবে না। জনার্দনের স্ত্রীকে এক ডাকাত চিৎকার করে বলল, সিন্দুকের চাবি দেন। মানময়ী কথা না বাড়িয়ে চাবি দিয়ে দিলেন, এতে যদি স্বামীর জীবন বাঁচে। ডাকাতেরা সিন্দুক ভেঙে সোনা ডানা গয়নাগাটি ঝোলায় পড়তে লাগল। উঠোনে জনার্দন চৌধুরীকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। সিনে ডাকাত হুঙ্কার দেন, তোর খাতাপত্র কোথায় আছে? জনার্দন কোনো উত্তর দেন না। ডাকাতেরা বাড়ি ময় খোঁজাখুঁজি করে, দুটো মাত্র খাতা পাওয়া গেছে। সিনে ডাকাত বলেন, আমার খাড়াটা কেউ দে তো। এক ডাকাত একটা বিকট খড়গ নিয়ে আসে। সিনে ডাকাত লাঠি একজনের হাতে দিয়ে খাড়া তুলে নেন। এবার বলেন, কাগজপত্র কোথায় আছে বল, নইলে গলা কাটব। মহাজন ঠিক করে রেখেছেন চুপ করে থাকবেন, কিচ্ছু বলবেন না। সিনে ডাকাত এক কোপে জনার্দনের গলা কেটে ফেললেন। মাথা ছিটকে পড়ে উঠোনের কোণে, রক্ত ফিনকি দিয়ে বেরোয়। এখন বর্ষাকাল, চারিদিকে এমনিতেই কাদা। তার মধ্যে এক গাদা রক্ত পড়ে বিভৎস লাগছে। জনার্দন চৌধুরীর স্ত্রী চিৎকার করে কাঁদতে লাগলেন,
আমার সব শেষ হয়ে গেল, কাগজগুলো দিয়ে দিলে কি এমন ক্ষতি হতো।
সিনে ডাকাত তার কাছে গিয়ে বলেন, মা আপনি এবার কাগজপত্র সব দিয়ে দিন। মানময়ী এদিক ওদিক তাকান, তারপর চুপচাপ উঠে চললেন বাড়ির মন্দিরে। ঠাকুর আসনের তলা থেকে একটা পুটলি বের করে তুলে দেন সিনে ডাকাতের হাতে। সিনে ডাকাত পুটলি খুলে বের করেন অনেক খাতাপত্র এবং দলিল দস্তাবেজ। তিনি জোর গলায় বলেন, চাষিরা এই রক্তচোষার থেকে চড়া সুদে ধার নিতে বাধ্য হয়েছিল জমিদারের অত্যাচারে, আর এই শয়তান তাদের জমি ভিটে মাটি সব কব্জা করে নিয়েছে, এগুলো সব ফেরত দিতে হবে চাষিদের। তিনি পুটলি দিলেন এক ডাকাতের হাতে, আবার বললেন, মা এবার আপনার স্বামীর চোখে মুখে জল দিন, অজ্ঞান হয়ে গেছে, জেগে উঠবে। মহাজনের স্ত্রী দেখেন কোনো রক্ত নেই উঠোনে, জনার্দন চৌধুরীর মাথাও কাটা হয়নি, তিনি এক কোণে পড়ে আছেন সংজ্ঞাহীন অবস্থায়। ভদ্রমহিলা একটা ঘটি নিয়ে গিয়ে চোখে মুখে জল ছেটাতে লাগলেন তার। আস্তে আস্তে উঠে বসেন জনার্দন চৌধুরী। দিব্যি ঠিক আছেন, বলেন, এ কি গিন্নি, তুমিও কি মরে গেছো নাকি, তোমারও মাথা কেটে ফেলেছে? অলক্ষণে কথা বলবে না, আপনি বেঁচে আছেন, মরেননি, আপনার মাথা কেউ কাটেনি। জনার্দন চৌধুরী নিজের গলায় হাত দিয়ে দেখেন, সত্যি মাথা আগের জায়গাতেই আছে। ভয়ে ভয়ে তিনি উঠে দাঁড়ান, বাড়িতে কোনো ডাকাত নেই আর, এতক্ষণ কি স্বপ্ন দেখছিলেন? মহাজন গিন্নিও উঠে দাঁড়ালেন, তিনি বুঝতে পারলেন না কি হচ্ছে। ঝি চাকরেরা এতক্ষণ জড়ো সড়ো হয়ে লুকিয়েছিল, তারাও এলো উঠোনে। এবার জনার্দন এবং তার স্ত্রীকে নিয়ে গেল ঘরে, নিশিকান্তকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসা হলো ছাদ থেকে। চোখে মুখে জল দেওয়ার পরও জ্ঞান ফিরল না তার, প্রবল জ্বর এসেছে। মানময়ী বলেন, ডাকাত কি সত্যি এসেছিল, আমার কেমন যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। এক চাকরানি বলে, এসেছিল মা, সত্যি এসেছিল, সিনে ডাকাত বিভ্রম বিদ্যা জানে, আমি লোকজনের থেকে শুনেছি। সেটা আবার কি রে? মানময়ী অবাক হন, দেখলেন না গিন্নি মা, বাবুর গলা কেটে দুই ভাগ করে দিল, ধর মন্ডু আলাদা হলো, কত রক্ত গড়ালো, কিন্তু বাবু আবার বেঁচে উঠলেন, আসলে ডাকাত মাথা কাটেইনি, ভেলকি দেখাচ্ছিল। ঝমঝমিয়ে বৃষ্টি নামল, ঘরে ঢুকে গেলেন সবাই। পরের দিন সকালে দেখা যায় বাড়ির সদর দরজার পাশে আরবি অক্ষর শিন লেখা আছে সিঁদুর দিয়ে। গ্রামবাসীরা জড়ো হয়ে দেখছে, তারা বলা বলি করতে লাগল, সিনে ডাকাত যেখানেই ডাকাতি করতে যায় এই চিহ্ন লিখে রাখে প্রমাণ হিসেবে। তখনও গ্রামগঞ্জে পুলিশ ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি, হয় জমিদারের বলতে হবে অথবা কোম্পানির ফৌজদারের কাছে নালিশ জানাতে হবে, তারা কেউই সিনে ডাকাতকে ধরতে পারবে না, মহাজনের তাই হাত কামড়ানো ছাড়া উপায় নেই। জনার্দন চৌধুরীর থেকে ঋণ নিয়ে যেসব কৃষক ভিটে মাটি কিংবা জমি খুইয়েছিলেন, এখন তারা নিশ্চিন্ত, ভালো করেই জানেন সিনে ডাকাতের লোকেরা এসে দলিলপত্র সব ফিরিয়ে দিয়ে যাবেন, তাদের ওপর ফের জুলুম করার সাহস মহাজনের আর হবে না। সিনে ডাকাত থাকেন বজ্রবনে, তার সাগরেডরাও এখানেই বসবাস করেন। গভীর এই জঙ্গলে ইংরেজ কোম্পানির সেনাবাহিনীও ঢুকতে সাহস পায় না, জমিদারের পাইক বরকন্দজরা তো বজ্রবর্ণের নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপে। এখানে সবার জন্য একসঙ্গে রান্না হয়, একই খাবার খায় সবাই। সিনে ডাকাতের জন্যেও আলাদা কোনো খাবারের ব্যবস্থা নেই। পোড়ামাটির কালী মন্দির রয়েছে জঙ্গলে, সমস্ত খাবার দেবীকে উৎসর্গ করা হয়। তারপর প্রসাদ পায় সব ডাকাত এবং তাদের পরিবার। জঙ্গলে থাকলে সিনে ডাকাত নিজেই কালী পুজো করেন প্রত্যেক দিন। তিনি অনুপস্থিত থাকলে ডাকাতদের কেউ একজন পুজো করে, অথবা তাদের পরিবারের কোনো সদস্যকে পুজো করার দায়িত্ব দেওয়া হয়। আলাদা কোনো পুরোহিত নেই মন্দিরে। দুপুরে প্রবল বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই সিনে ডাকাত পুজো সারলেন মন্দিরে। সামনে খড় বিচুলি দিয়ে নাট মন্দির করা আছে, খাওয়া দাওয়ার আয়োজন সেখানেই হয়। পুজো শেষ হলে সবাই খেতে বসে, কিন্তু বৃষ্টির সময় জলের ছাট আসে বলে তখন মন্দিরের পেছনে একটা মাটির ঘরে খাওয়ার ব্যবস্থা করা হয়। খেতে খেতে সিনে ডাকাত বললেন, মহাজনের বাড়ি থেকে চাষিদের দলিলপত্র যেগুলো আনা হয়েছে সেগুলো বর্ষাকালে ফেরত দেওয়ার প্রয়োজন নেই, বৃষ্টিতে নিয়ে বেরোলে ভিজে নষ্ট হতে পারে। কাল রাতে অনেক কসরত করে জলের হাত থেকে বাঁচানো গিয়েছে, বর্ষার পর অবশ্যই যেন মনে করে চাষিদের দিয়ে আসা হয়। রামাই ডাকাত বলল, তাই হবে সর্দার, আপনি একদম চিন্তা করবেন না, শরতের মেঘ দেখা দিলে আমি নিজে গিয়ে মাঝরাতে চাষিদের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসব। খাওয়ার পর ডাকাতেরা ফিরে গেছে যার যার ঘরে। কেউ একটু তামাক খায়, কেউ অল্প করে গড়িয়ে নিচ্ছে, কয়েকজন পাহারা দিচ্ছে ঘরের বাহিরে। সজাগ থাকতে হয় সর্বদা, আশেপাশে টহল দিতে হয়। জঙ্গলের মধ্যে পাহারা দেওয়ার সময় শিবু ডাকাত দেখতে পেল অচেনা দুজন বৃদ্ধ এবং দুজন যুবক ছেলে ঘোরাঘুরি করছে একটু দূরে। সে লুকিয়ে পড়ল সঙ্গে সঙ্গে, কিছুক্ষণ নজর রেখে বুঝল এরা জমিদার বা কোম্পানির লোক নয়, আক্রমণ করতে আসেনি, নেহায়েতই নিরীহ মানুষ, অসহায় ভাবে কিছু একটা খুঁজছে। শিবু ডাকাত গিয়ে তাদের জিজ্ঞেস করল, আপনারা কারা, ঘোর বর্ষায় এই গভীর জঙ্গলে কি করছেন, পথ হারিয়ে ফেলেছেন নাকি? একজন বৃদ্ধ লোক বললেন, না বাবা, আমরা সিনে ডাকাতের খোঁজে এসেছি, শুনেছি তিনি এখানেই থাকেন। তার সঙ্গে কি দরকার, কোনো জমিদার পাঠিয়েছে আপনাদেরকে? কোনো জমিদার পাঠায়নি বাবা, আমরা এসেছি অনেক দূরের হুতমখালি গ্রাম থেকে, সিনে ডাকাতের সঙ্গে দেখা করতে চাই। কি ব্যাপারে কথা বলতে চান? ভুতুরে ব্যাপার বাবা, আমরা চার পাঁচটা গ্রামের মানুষ একেবারে টতস্থ হয়ে আছি।
ভুতুরে ব্যাপার?
আচ্ছা, আপনাদের নিয়ে যাচ্ছি, চোখ আর হাত বাঁধতে হবে।
ঠিক আছে বাবা, ডাকাতদের ভয় পাই না, তারা গরিবের কোনো ক্ষতি করবে না, কিন্তু এই জঙ্গলে প্রচুর সাপ, তাদের গায়ে পাড়িয়ে দিলে ছোবল মারবে।
আমি ধরে নিয়ে যাব, ভয় নেই। শিবু আশপাশ থেকে কিছু লতা পাতা ছিঁড়ে চারজনের চোখ এবং হাত বেঁধে দিল, বলল, চলুন এবার, বনে খুব কাদা, সাবধানে হাঁটবেন, একে অপরকে ধরে থাকবেন, পড়ে যেতে পারেন না হলে। জঙ্গলের রাস্তায় ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে গেল শিবু। ডেরায় গিয়ে চোখ হাতের বাঁধন খুলে দিয়ে বলল, আগে মা কালীর প্রসাদ খাবেন চলুন, তারপর একটু বিশ্রাম নিন, অনেক দূর থেকে এসেছেন আপনারা, সিনে ডাকাতও বিশ্রাম নিচ্ছেন, বিকেলে কথা হবে। বিকেলে সিনে ডাকাতের দাওয়ায় গিয়ে দেখা করলেন চারজন। সবচেয়ে বয়স্ক লোকটি হাত জোর করে বললেন, আমার নাম গোবিন্দ ঘোষ, এই প্রৌঢ় লোকটি জীবন বিশ্বাস, আর জোয়ান দুজন বলাই শিকদার আর সুবোধ মণ্ডল, আমরা হুতমখালি গ্রামে থাকি।
আপনারা বসুন,
তারপর বলুন কি সমস্যা, বলেন সিনে ডাকাত। তারা মাটির দাওয়ায় বসলেন। গোবিন্দ ঘোষ বলতে থাকেন, আমরা চারজনে এসেছি, গ্রামের লোকেরাই পাঠিয়েছে আমাদের, কাউকে একা পাঠানোর সাহস তারা পেল না, গ্রামের বাইরে বেরোলেই ঘাপটি মেরে আছে বিপদ। শিবু বলল, আপনারা কোনো ভুতুরের ব্যাপারে কথা বলতে এসেছেন, কিন্তু গ্রামে গঞ্জে তো গাছে গাছে ভূত থাকে, এটা তো খুব সাধারণ ব্যাপার। দূরের ওই বেলগাছটা দেখছেন, ওখানে থাকেন একজন ব্রহ্মদত্তী, সাঁঝবেলা গাছের তলায় গেলে সুগন্ধ পাবেন, কিন্তু ভূতের ভয়ে আপনারা ডাকাতের ডেরায় চলে এলেন। আগে আমরা গরিব চাষিরা ডাকাতকে ভয় পাই না, আমাদের কি এমন রয়েছে যেটা ডাকাত লুট করবে? তাছাড়া আপনি তো ভালো ডাকাত, শুনেছি আপনার ভয়ে জমিদার আর মহাজনরা কাঁপে, তাই আপনাকে গ্রামের সবাই শ্রদ্ধা করে। আমরা শুনেছি আপনার অলৌকিক শক্তি আছে, তাই বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি।
ঠিক আছে, বলে যান।
আমাদের হুতমখালি, পলাশপুকুর আর কোরাইল এই তিনটে গ্রামের মাঝখানে রয়েছে দেধার বিল। বিলের জল বর্ষাকালে এত বেড়ে যায়, এই গ্রামগুলির একটি থেকে অন্যটিতে যাতায়াতের অন্য পথ চলে যায় জলের তলায়। নৌকো করে দেদার বিল পার হওয়া ছাড়া কোনো উপায় থাকে না তখন। কিন্তু এই দেদার বিলেই বাসা বেঁধেছে এক অশরীরী প্রেতাত্মা। তিন গ্রামের লোক তাকে বিল পেতনি বলে চেনে। বহু বছর ধরে বিলের জল এবং আশেপাশের জঙ্গলে ঘুরে বেড়ায় সে। একের পর এক মানুষ প্রাণ হারিয়েছে তার হাতে। শুধু তিনটে গ্রাম না, প্রতিবেশী অন্য সব গ্রামেও ভয় ছড়িয়ে গিয়েছে।
কিভাবে?
গ্রামের লোকেরা বলে বিলপেতনি এক পরমা সুন্দরী যুবতীর রূপ ধরে ঘুরে বেড়ায়। কখনো জঙ্গলে দেখা যায় তাকে, কখনো বা বিলের জলে সাঁতার কাটে। এরকমও শোনা গেছে কোনো মাঝি জ্যোৎস্না রাতে একা নৌকা চালাচ্ছে দেদার বিলে, তখন রূপসী এক মেয়ে জল থেকে নৌকায় উঠে পড়ল। তার কথাবার্তা এবং রূপে মুগ্ধ হয়ে যায় মাঝি। সেই মেয়ে পেতনি এক সময় মাঝিকে মেরে ফেলে। সাধারণত পুরুষরাই বিল পেতনির শিকার হয়। অনেকে বলে সে নাকি সবসময় মানুষকে প্রাণে মেরে ফেলে না, কখনো কখনো মানুষকে প্রথমে আকর্ষণ করে, তারপর ভয় দেখিয়ে ছেড়ে দেয়, তখন পাগল হয়ে যায় সেই মানুষ। আমাদের গ্রামেরই মদন নামের একটা ছেলে গত বছর পাগল হয়ে গিয়েছিল। সবাই বলে ও নাকি দুপুরবেলা পড়েছিল বিল পেতনির খপ্পরে, হ্যাঁ একা একা জঙ্গলে গিয়েছিল, তারপর থেকেই উন্মাদ হয়ে রাস্তার পাশে একা বসে কিসব যেন বিড়বিড় করে। সিনে ডাকাত জিজ্ঞেস করলেন,
বিল পেতনি কত বছর ধরে দেদার বিলে রয়েছে বলতে পারবেন?
গোবিন্দ ঘোষ বলেন, আমরা ছোটবেলা থেকেই বিল পেতনির গল্প শুনে আসছি। আমি খুব দুরন্ত ছিলাম, ঠাকুরদা আর ঠাকুরমা আমাকে বিল পেতনির ভয় দেখিয়ে শান্ত করত। তখন বয়স্ক লোকেরা বলতেন কোরাইলের জমিদার কান্ত নারায়ণের ছেলে দর্পনারায়ণ ছিল অত্যন্ত কামুক। সে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে যুবতী মেয়েদের তুলে নিয়ে যেত, তখন মন্বন্তরের জমানা। পলাশপুকুর গ্রামে সুকুমারী নামের একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের দিনই হানা দিয়ে দর্পনারায়ণ তুলে নিয়ে যায় তাকে। রাত্রিবেলা দেদার বিলে নৌকার মধ্যে ধর্ষণ করে, তারপর মেয়েটিকে খুন করে মৃতদেহ বিলের জলে ভাসিয়ে দিয়ে চলে যায়। সেই থেকে সুকুমারীর অতৃপ্ত আত্মা দেদার বিলে ঘুরে বেড়াচ্ছে। এটাও শুনেছি দর্পনারায়ণ কখনো জমিদার হতে পারেননি, তার আগেই তার মৃত্যু হয়েছিল। একদিন সকালে দেদার বিলের পাশের জঙ্গলে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। রটে যায় ওটা বিলপেতনি সুকুমারীর কাজ। দেদার বিল এবং তার আশেপাশে কেউ একা গেলেই বিপদে পড়েছে, বিশেষ করে ছেলেরা। মেয়ে বউরাও কখনো কখনো বিল পেতনির দেখা পেয়েছে, কিন্তু তাদের কিছু হয়নি। একা গেলে তাদের কেউ কেউ দেখে এক সুন্দরী মেয়ে বিলের গাছের তলায় বসে কাঁদে, কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যায়। কোমর পর্যন্ত জলে ডুবে এক ভয়ানক নারী মূর্তি দাঁড়িয়ে এরকমও দেখা গেছে। মেয়ে বউদেরও ভয় দেখায় বিল পেতনি, কিন্তু প্রাণে মেরে ফেলেনি কখনো। ওর সব থেকে বেশি রাগ পুরুষদের ওপর, সে জোয়ান হোক বা বৃদ্ধ, একা গেলে ধরবেই। বহু বছর ধরে আমরা একা বিলের দিকে যাই না, কিন্তু সবাইকে তো আর আটকে রাখা যায় না। তাছাড়া দেদার বিল আমাদের যাতায়াতের পথ, বিল পেরিয়ে আপনার কাছে এসেছি। জেলেরা মাছ ধরে বিল থেকে, মাঝিরা নৌকা চালায়। একা থাকলে বিল পেতনির খপ্পরে পড়ে যখন তখন, পেটের টানে কাজ তো করতেই হয় তাদের। একটু চুপ থেকে সিনে ডাকাত বলেন, তাহলে এটা অনেক দিনের সমস্যা, তাই তো? আপনাদের গ্রামে বা কাছাকাছি কোনো ওঝা নেই, সে কিছু করতে পারছে না? জীবন বিশ্বাস তখন বললেন, আমাদের গ্রামে একজন ওঝা রয়েছে, সাপের বিষ তুলতে সে খুবই দক্ষ, কিন্তু ভুল এসব ভূত পেতনি তাড়াতে সে চায় না। পলাশপুকুর গ্রামে একজন তান্ত্রিক ছিল, হারাধন তান্ত্রিক। কয়েক বছর আগে তাকে অনুরোধ করেছিলাম আমরা সবাই মিলে, যাতে সে বিল পেতনিকে তাড়িয়ে দেয়। প্রথমে সে রাজি হচ্ছিল না, তারপর জোরাজোরি করায় গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে জানা গেছে সে ছিল ভণ্ড, বুজরুকি দেখিয়ে এর থেকে লাউ, ওর থেকে চাল ডাল, তার থেকে গরুর দুধ এসব আদায় করত। অনেক তান্ত্রিক এবং গুণিনের কাছে আমরা গিয়েছি, কেউ বিল পেতনির কাছে যেতে রাজি হয়নি। আপনি হলেন শেষ ভরসা, শুনেছি আপনি ভূত পিশাচ দৈত্য দানব কাউকে ভয় পান না। হ্যাঁ, এটা ঠিক, আমি কাউকে ভয় পাই না, বলেন সিনে ডাকাত। ভয় জিনিসটা আমার রক্তেই নেই, আপনাদের সাহায্য করতেও আমি রাজি। একবার বিল পেতনিকে নিজের চোখে দেখতে চাই, এর জন্য আমাকে কয়েকদিন যেতে হবে আপনাদের গ্রামে, কয়েকদিন থাকতেও হতে পারে। আপনারা জানেন নিশ্চয়ই জমিদারেরা আমার চরম শত্রু, তারা যদি কোনোভাবে জানতে পারে আমি আপনাদের গ্রামে গিয়েছি, তারা কিন্তু আপনাদের অত্যাচার করবে, আমার টিকিও ওরা ছুঁতে পারবে না, কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। গোবিন্দ ঘোষ এবার মাথা চুলকাতে লাগলেন, সত্যি এটা বড় সমস্যা। যুবক সুবোধ মণ্ডল এবার বলে ওঠে, জমিদারের লাঠির ভয়ে আমরা সারা জীবন বাঁচতে পারবো না, আপনাকে নিয়ে যাব আমরা, তাতে যা হওয়ার হবে। সিনে ডাকাত বললেন, ঠিক আছে, কিছু একটা উপায় ভেবে বের করছি, রাতটা আপনারা এখানেই থাকুন, আগামীকাল সকালে আমি আর শিবু যাব আপনাদের সঙ্গে। পরের দিন খুব ভোরে কালী মন্দিরে প্রণাম করলেন সিনে ডাকাত, তারপর বেরিয়ে পড়লেন। সঙ্গে শিবু ডাকাত যাচ্ছে, আর রয়েছেন চারজন গ্রামবাসী যারা সাহায্য চাইতে এসেছিলেন। জঙ্গল পেরোতেই সূর্য মাথার উপরে চলে গেল, সামনে একটা নদী। শিবু ডাকাত সঙ্গে পুটুলি করে এনেছিল চিড়ে আর আম, নদীর জলে চিড়ে ভিজিয়ে আম দিয়ে খেলেন ছজন। বৃদ্ধ দুজনের হাঁটতে খুব কষ্ট হচ্ছে, তবুও চলছেন। সিনে ডাকাত জিজ্ঞেস করলেন, কত দূরে আপনাদের গ্রাম? জীবন বিশ্বাস উত্তর দিলেন, এখনো 10-12 গ্রাম পেরোতে হবে, তারপর দেদার বিল, বিল পেরিয়ে আমাদের গ্রাম হুতম খালি। সিনে ডাকাত বললেন, একটা কথা মাথায় রাখবেন, গ্রামে ঢুকে বলবেন সিনে ডাকাতের ডেরা আপনারা খুঁজে পাননি, জঙ্গলের মধ্যে ঘুরছিলেন তখন একজন তান্ত্রিক বাবার সঙ্গে আপনাদের দেখা হয়। তিনি এক শিষ্যকে নিয়ে আপনাদের গ্রামে চলেছেন। এখন থেকে আমার নাম ভোলানন্দ ঠাকুর আর শিবুর নাম করালী দাস, মনে থাকবে তো? সবাই একসঙ্গে বললেন, হ্যাঁ মনে থাকবে। শিবুর দিকে তাকিয়ে সিনে ডাকাত বললেন, এবার থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি আর আমি তোকে করালী বলে ডাকব, ঠিক আছে?
ঠিক আছে বাবা।
একটা গরুর গাড়ি আসতে দেখে সিনে ডাকাত তাকে থামালেন, বৃদ্ধ দুজনকে তুলে দিলেন, বাকিরা হেঁটেই যাবেন। চার পাঁচটা গ্রাম পেরোনোর পর বৃষ্টি নামল। একটা চণ্ডী মণ্ডপে দাঁড়াতে হলো সবাইকে। গরুর গাড়ি রাখা হলো গাছের তলায়। বৃষ্টি থামলে আবার পথ চলা। অবশেষে পলাশ পুকুর এল। দেদার বিলের পাশে কয়েকজন মাঝি একসঙ্গে বসেছিলেন। গোবিন্দ ঘোষ বললেন, এখানে কোনো মাঝি একা থাকে না। তাদেরকে নিয়ে একটা মাঝি নৌকায় ওঠেন। উত্তমখালি পৌঁছতে বিকেল হয়ে গেল। গোবিন্দ ঘোষ নিজের বাড়িতেই দুজনের থাকার ব্যবস্থা করলেন। দূর থেকে তান্ত্রিক বাবা এসেছেন, খবর ছড়িয়ে পড়ল সারা গ্রামে। লোকজন ভিড় করতে থাকে সন্ধেবেলা। গোবিন্দ সবাইকে বললেন, এখন বাবা খুবই ক্লান্ত, আমি নিজেও পরিশ্রান্ত, কাল তিনি সবার সঙ্গে দেখা করবেন। মুষলধারে বৃষ্টি হওয়াতে আরো বেশি সুবিধে হল, আর কেউই দেখা করতে এল না। গোবিন্দের স্ত্রী অনন্যা দেবী সবাইকে খেতে দিলেন, ভাত ডাল তরকারি। খাওয়ার পর গোবিন্দ নিজে হুঁকো সেজে দেন সিনে ডাকাতকে। হুঁকো টানতে টানতে সিনে ডাকাত বললেন, বৃষ্টি থেমেছে বোধ হয়। গোবিন্দ বললেন, হ্যাঁ বাবা এখন বৃষ্টি হচ্ছে না, চলুন একটু বাইরে গিয়ে দেখি, চল করালি। সিনে ডাকাত বেরোলেন বাড়ির বাইরে। আকাশে মেঘ নেই, বরং চাঁদের আলো দেখা দিয়েছে। আজ কি পূর্ণিমা? জিজ্ঞেস করেন তিনি। হ্যাঁ বাবা আজ পূর্ণিমা, গোবিন্দ উত্তর দেন। বাহ, ভেজা গাছের পাতায় উজ্জ্বল চাঁদের আলো কেমন চকচক করছে, স্বর্গীয় পরিবেশ। আমি একটু বিলের ওদিক ঘুরে আসি। এখন যাবেন? চমকে ওঠেন গোবিন্দ। হ্যাঁ এখন যাব, আর একাই যাব। করালি থাকবে আপনার বাড়িতে, সিনে ডাকাত বললেন। শিবু বলল, আমি চলি না আপনার সঙ্গে। যা বলছি সেটাই কর, সিনে ডাকাত ধমক দেন। ঠিক আছে, মুখ কাঁচু মাচু করে ভেতরে ঢুকে যায় শিবু। গোবিন্দ তাকে অনুসরণ করেন। সিনে ডাকাত আজ লাঠি নেননি, হেঁটেই চলে যান গ্রামের রাস্তা দিয়ে। এখন লোক নেই, একে যখন তখন বৃষ্টি নামছে, তার ওপর বিলপেতনির ভয়, লোকজন অনেক আগেই ঘুমিয়ে পড়ে। ভোরে উঠে কাজকর্ম শুরু করতে হয়। চলে এলেন বিলের ধারে। পূর্ণিমার জ্যোৎস্নায় কেমন অপার্থিব হয়ে উঠেছে জায়গাটা। সিনে ডাকাত ভাবেন, এমন সৌন্দর্য চিরকালের জন্য থেকে গেলে কতই না ভালো হতো। তিনি বিলের ঘাটে বসলেন। এখন অশুভ পেতনিকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে না, প্রকৃতির মায়াবী দৃশ্য উপভোগ করছেন। এই সময় মৃদু নারী কণ্ঠের গান শুনতে পেলেন তিনি, অনেক দূর থেকে ভেসে আসছে। কেউ গাইছে খুব উদাসী গলায়, সুমধুর কণ্ঠ। এই মাতাল করা পরিবেশের সঙ্গে খুব মানিয়ে যায়। সবকিছুর সাজুজ্যে মুগ্ধ হন সিনে ডাকাত। ভাবেন, এই গান যেন শেষ না হয়, জ্যোৎস্না যেন ফুরিয়ে না যায়, সূর্য যেন আর না ওঠে। এখানেই তিনি অনন্তকাল পাথরের মূর্তির মতো বসে থাকবেন। গানের আওয়াজ কাছে আসছে ক্রমশ, আশ্চর্য সম্মোহনী শক্তি ওই গলার স্বরে।
সিনে ডাকাতের মনে হল পাথরের মূর্তি হয়ে বসে থাকা কষ্টকর হয়ে উঠছে, যেতে হবে জঙ্গলের দিকে। এমন সুরেলা কণ্ঠের অধিকারিণীকে না দেখলেই নয়। তিনি উঠে পড়লেন, মন্ত্রমুগ্ধের মতো চলছেন গানের আওয়াজ লক্ষ্য করে, যেন হুশ নেই আর। বিলের পাশ দিয়ে হেঁটে জঙ্গলে ঢোকেন তিনি। এই তো গান অনেক কাছ থেকে শোনা যাচ্ছে। ধীর গতিতে এগোচ্ছেন সিনে ডাকাত। আর কিছুটা চলার পর গান বন্ধ হয়ে যায়। ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সিনে ডাকাত ঝোপ পেরিয়ে কাউকে দেখতে পান না। আবার গান শুরু হয়েছে বিলের দিক থেকে। সিনে ডাকাত যেন থমকে যান, স্থির হয়ে দাঁড়িয়ে গান শুনতে থাকেন। হাঁটার কোনো ইচ্ছে আর নেই, চোখে ঘুম জড়িয়ে আসছে। তখনই সিনে ডাকাত দেখেন বিলের কাছাকাছি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কে একটা। ফোঁটা ফোঁটা জল পড়ছে গাছ থেকে, চাঁদের আলোয় সেগুলো চকচকিয়ে কেমন অপার্থিব হয়ে উঠছে। তার মধ্যে দেখা যায় দূরে এক অস্পষ্ট ছায়া মূর্তি। একটু পরে দেখা যায় সামনে কিছুই নেই, গানও বন্ধ। সজাগ হয়ে যান সিনে ডাকাত, ঠিক করেন তাকে বিলের ধারে ফিরতেই হবে, এখানে থাকলে চলবে না। বিলের দিকে চলছেন তিনি। আবার পেছনে জঙ্গলের মধ্যে গান শুরু হয়, আর সুমধুর হাসির শব্দ, কোনো যুবতী মেয়ের উদার হাসি, সবকিছু ভুলিয়ে দেওয়া কোমল হাসি। সিনে ডাকাত একবার থমকে দাঁড়ান, পেছনে তাকাবেন না, ঠিক করেন চলতে থাকেন। ফের পৌঁছলেন বিলের পাশে। বিলের জল ঝাপটা মারেন নিজের মুখমণ্ডলে। এখন আর গান নেই, অদৃশ্য হাসির শব্দ খুব কাছ থেকে শোনা যাচ্ছে। সিনে ডাকাত উঠে দাঁড়ান, এদিক ওদিক তাকাবেন না, ঠিক করেছেন। চাঁদের আশেপাশে কালো মেঘ জমছে, একটু পরেই ঢেকে যাবে হয়তো। একটু পরে আবার বনের দিক থেকে মন ভুলানো হাসির শব্দ, সঙ্গে কথা, কি গো আসবে না আমার কাছে, রাগ করেছ? এই ডাক এড়িয়ে যাওয়া খুব মুশকিল, সিনে ডাকাত তবুও অনর। প্রথমে এই মোহময় প্রকৃতির শোভায় তিনি উতলা হয়ে গিয়েছিলেন, এখন সামলে নিয়েছেন অনেকটা। কিছুক্ষণ আবার চুপ, তারপর চাঁদের আলোয় দেখেন সিনে ডাকাত বিলের জলে এক অপরূপ সুন্দরী মেয়ে সাঁতার কাটছে। তার এক হাতে পদ্ম ফুল, আশেপাশে পদ্ম পাতা, সারা বিল যেন পদ্ম ফুলে ভরে গেছে। তার মধ্যে খেলা করছে মেয়েটি, আগে তো এসব ছিল না। সিনে ডাকাত আরো সজাগ হয়ে ওঠেন, মেয়েটি সাঁতরে আসছে তারই দিকে, পদ্মবনে যেন পদ্ম সুন্দরী। সে উঠে এলো জল থেকে, সিনে ডাকাতের পাশে বসল। ওর দিকে তাকালেন না তিনি। মেয়েটি বলল, তুমি কোন গায়ের লোক? এই বর্ষার রাতে বিল পার হবে? সিনে ডাকাত কোনো উত্তর দেন না। মেয়েটি তখন দাঁড়িয়ে পড়ে, বলে, তুমি কি বোবা নাকি গো? কথা বলতে শরম যে বড়। আকাশে বিদ্যুৎ চমকে উঠল, কিন্তু সিনে ডাকাত কোথায়? মেয়েটি দেখল এখানে কেউ নেই, হকচকিয়ে গেল সে, এদিক ওদিক খুঁজতে থাকে। অবশেষে দেখতে পেল বিলে পাশেই অনেক দূরে ঘাসের ওপর সিনে ডাকাত বসে আছেন। তখনই চাঁদ ঢেকে গেল কালো মেঘে, মেয়েটি জঙ্গলের দিকে ছুটে চলে যায়। ভাবতে পারেনি তাকে কেউ টক্কর দিতে পারবে, তাই হয়তো ঘাবড়ে গেছে। কিছুক্ষণ তার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না, ঝমঝমিয়ে শুরু হয় বৃষ্টি। সিনে ডাকাত বুঝলেন বিলের পাশে আর থাকা যাবে না এখন। তাকালেন এদিক ওদিক, পাশেই একটা বড় গাছ, তার নিচে গিয়ে দাঁড়ালেন। অমনি সেই গাছের ডাল থেকে মাথা নিচের দিকে করে দোল খেতে থাকে বিকট এক মহিলা, সারা গা ক্ষতবিক্ষত, মুখে রক্তমাখা, চোখ দুটো জ্বলছে, বড় বড় ছুচোলোর দাঁত। সিনে ডাকাতের মুখের সামনে দাঁত খিচিয়ে বলতে থাকে, আমাকে পছন্দ হলো না তোর, আমার রূপ যৌবনকে তুই অপমান করলি, আজ তোকে ছাড়ব না, কোথায় পালাবি। সিনে ডাকাত দেখলেন, শুনলেন, কিছুই বললেন না। তিনি ভয় পাননি, সেটা প্রকাশও করলেন না, হাসলেনও না, চুপ করে দাঁড়িয়ে থাকলেন, যেন কিছুই হয়নি। পেতনির গলা বড় হতে থাকে সাপের মতো, সিনে ডাকাতকে পেঁচিয়ে ধরে চারিদিক থেকে, কিন্তু স্পর্শ করে না, যেন ভেতরে বন্দি করতে চায়। কিন্তু যাকে খোদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্দি করতে পারেনি তাকে এক অশরীরী কি বা করবে। গাছের মগডাল থেকে পুরুষ কণ্ঠে অট্টহাসির আওয়াজ শোনা যায়। ভিলপেতনি ওপরে তাকিয়ে দেখে সেখানে বসে আছেন সিনে ডাকাত, বৃষ্টিতে ভিজছেন। পেতনি আবার নিচে তাকায়, তার গলার প্যাচের ভেতরেও সিনে ডাকাত রয়েছেন। এই সময় বাইরের বৃষ্টি থেকে গাছের তলায় এসে দাঁড়ান আরেক সিনে ডাকাত, যেন অনেকক্ষণ ভিজে পরিশ্রান্ত হয়ে গেছেন, গাছের শেকড়ে বসে পড়েন তিনি। তিনজন সিনে ডাকাতকে বারবার দেখতে থাকে ভিলপেতনি, হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তিনজনের মুখভঙ্গি তিন রকম, একজন দাঁড়িয়ে আছেন শান্ত, একজন গাছের তলায় বিরক্ত মুখে বসে, আর একজন গাছের ওপর বসে মজায় হেসে যাচ্ছেন। একটু পরে দেখা গেল চারজনই আর নেই, না আছে বিলপেতনি, না আছেন সিনে ডাকাত। বিলের ধারে জঙ্গলে মানুষ এবং ভূত দুপক্ষই অদৃশ্য, কেবল বৃষ্টি আর বৃষ্টি। অনেকক্ষণ পর বৃষ্টি থামল, তখন মাঝরাত। আশেপাশের গ্রামগুলোয় একেবারে নিঝুম, আগুন জ্বলার চিহ্নও নেই কোথাও। এমনিতে সূর্য ডুবে গেলে এই চত্বরে কেউ আসে না, মেঘে ঢাকা আকাশ, তাই ঘুটঘুটে অন্ধকার। বিলের ঘাটে আবার দেখা গেল সিনে ডাকাত বসে রয়েছেন। বিলপেতনি ঘাপটি মেরে নিশ্চয়ই অপেক্ষা করছে, তবে সামনে আসছে না। কিছুটা সময় আগেই কত পদ্ম ফুল ভাসছিল বিলের জলে, এখন সব বেপাত্তা, কেবল নিকশ কালো টলটলে জল। সিনে ডাকাতের শরীর খুব মজবুত, অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলেও সর্দি জ্বর হয় না, এখন ভেজার মধ্যেই বসে আছেন, শুকনো জায়গা তো নেই। বিলের মাঝখানে সাদা মতো কি একটা ভেসে উঠছে, কাপড়ও নয়, মানুষও নয়, কেমন যেন ধোঁয়া ধোঁয়া আর বুদবুদ। উঠে যেন একটা অবয়ব নেওয়ার চেষ্টা করে, পুরো অবয়ব নিতে পারছে না। ওই অদ্ভুত জিনিসটা এগিয়ে আসে ক্রমশ ঘাটের দিকে, ঘাট স্পর্শ করে না, কাছেই ঘুরপাক খায়, ফেটে যায় বিকট শব্দ করে। সিনে ডাকাতের গায়ে অনেকটা জল এসে পড়ে, ওই লাফিয়ে ওঠা জলের সঙ্গেই এক বিকট নারী মূর্তি এসে ঝাঁপিয়ে পড়ল সিনে ডাকাতের ওপর। কিন্তু আর তো ওখানে সিনে ডাকাত নেই, একটা কালো পাথরের মূর্তি রয়েছে। প্রবল আক্রোশে বিলপেতনি ওই পাথরের গায়ে তমাত্তম মারতে থাকে, পাথরের মূর্তি তখন বালি হয়ে ঝরে পড়ে কাদার ওপর। বিলপেতনির খেয়াল নেই, কাদার মধ্যেই হাত চালিয়ে যাচ্ছে, তার বিভৎস শরীরে বালি কাদা লেগে ভয়ঙ্কর লাগে আরো। কাদা আশ্রাতে আশ্রাতে এক সময় বিলপেতনির হুশ ফেরে, উঠে দাঁড়ায়, ব্যর্থতার ক্রোধে চিৎকার করে ওঠে, আগের মতো সুরেলা গলার স্বর আর নেই, বিকট গর্জন। শব্দে বিল এলাকার থর থর করে কেঁপে ওঠে। কয়েকবার গর্জনের পর বিলপেতনি বসে পড়ল কাদার ওপর, কাঁদতে লাগলো অঝরে। কান্নার শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে, আশেপাশের পশু পাখিরাও ভয় পেয়ে গেছে বোধ হয়। সিনে ডাকাত এসে পেতনির সামনে দাঁড়ান, বিলপেতনি দেখে কিছু বলে না, কাঁদতেই থাকে, তারপর থেমে যায়, চুপচাপ বসে থাকে। সিনে ডাকাত বলেন, এই জায়গা ছেড়ে চলে যাও, শান্তিতে থাকতে দাও মানুষকে।
দেব না, শান্তিতে থাকতে দেব না,
চিৎকার করে ওঠে পেতনি।
আমাকে শান্তি পেতে দেয়নি, সবাই শয়তান।
তোমাকে যেতেই হবে এখান থেকে,
যদি না যাই
তাহলে এই বিলটাই আর তোমার থাকবে না। বিলের দিকে তাকিয়ে দেখে পেতনি, কোথাও একটুও জল নেই, কোনো ঘাস কোনো গাছপালাও নেই, শুকনো মাটি খটখট করছে। বিল পেতনি উঠে সেখানে যায়, কই ডুবল না তো? বিলের ওপরে শুকনো জায়গায় হেঁটে চলে বেড়ানো যাচ্ছে দিব্যি। আকাশের দিকে তাকায় পেতনি, এখনো কালো মেঘ, চারিদিকে সবকিছু ভেজা, জল আর কাদায় থকথক করছে, শুধু এখানে জলের চিহ্ন মাত্র নেই। শুয়ে পড়ে বিল পেতনি আঁকড়ে ধরতে চায় ওই জায়গা, শক্ত মাটিতে সাঁতার কাটার চেষ্টা করে, পারে না। ছুটে এসে সিনে ডাকাতের গায়ের উপর ঝাঁপিয়ে পড়তে চায় বিল পেতনি, আবার গিয়ে পড়ে কাদার ওপর। সিনে ডাকাতের শরীর ভেদ করে সে বেরিয়ে গেছে, তার যেন কোনো কঠিন দেহই নেই, একটা কেবল অভিক্ষেপ। সেই অভিক্ষেপ বলে ওঠে, তাহলে কি যাবে এখান থেকে?
চলে যাব, এই দেদার বিল ছেড়ে, এই জঙ্গল ছেড়ে চিরদিনের মতো চলে যাব।
মানুষ কিভাবে বুঝবে তুমি চলে যাচ্ছ?
আপনিই বলুন, আমাকে কি প্রমাণ করতে হবে?
যাওয়ার সময় তুমি হুতুমখালী গ্রামের ওপর দিয়ে চিৎকার করতে করতে চলে যাবে, আর কখনো এমুখো হবে না। আবার যদি কেউ তোমাকে এই বিলের ধারে দেখেছে, আমি তাহলে আবারও আসব।
আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি এখনই, তার আগে বিলের জলে হাত বোলাতে চাই শেষবার, আপনি দয়া করে বিল আগের অবস্থায় ফিরিয়ে দিন।
জল তো আগের মতোই আছে, তাকিয়ে দেখো। বিল পেতনি দেখে আগের মতোই কালো জল কি সুন্দর নড়ে উঠছে, ঘাট দিয়ে নেমে গেল সে, জলে পা ডোবাল, হাতে জল নিয়ে ছেটাতে লাগলো এদিক ওদিক, তারপর অদৃশ্য হয়ে গেল। তখনই আকাশ জুড়ে শোনা যায় নারী কণ্ঠের ভয়ঙ্কর আর্তনাদ, চারপাশের সব গ্রামে লোকজনের ঘুম ভেঙে গেল সেই শব্দে। গ্রামবাসীরা ভয় পেয়ে দেব দেবীর নাম বিড়বিড় করতে লাগল, হুতুমখালীর ওপর দিয়ে চিৎকারের আওয়াজ মিলিয়ে যায় অনেক দূরে। ছিনে ডাকাত নিশ্চিন্ত মনে গিয়ে বিলের ধারে বসলেন, মেঘ সরে যাচ্ছে চাঁদের নিচ থেকে, জ্যোৎস্না ছড়িয়ে পড়ছে সর্বত্র, মনের সুখে এবার প্রকৃতির লীলা দেখা যাবে। ভোর হয়, আলো ফোটে পূব দিকে, গোবিন্দ ঘোষ অনেক লোকজন নিয়ে আসেন বিলের ঘাটে, সঙ্গে রয়েছে শিবুও। সবাই দেখেন সিনে ডাকাত বসে আছেন বিলের ধারে, লোকজন দেখে তিনি বলেন, বিল পেতনি চলে গেছে বিল ছেড়ে, তিন গ্রামের লোকেরা আজ মনে সুখে আনন্দ করুন। সবাই হুল্লোড় করতে থাকে, সিনে ডাকাত তাদের সঙ্গে গ্রামে চলে যান, আজ রাতটা এখানে থেকে পরের দিন ফিরে যাবেন বজ্রবনে। তো এই ছিল সিনে ডাকাত ঘটনার একটি পর্ব, সামনের কোনো এপিসোডে এই সিনে ডাকাতের আরো কোনো গল্প নিয়ে হাজির হবে ভূত গল্প। শুনে এলাম শ্রেয়নের লেখা সিনে ডাকাত আর বিল পেতনি গল্পটি, কেমন লাগলো আপনাদের এই গল্পটি? আমার নিজের কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। এই ধরনের প্রেক্ষাপটে লেখা গল্পগুলোর মধ্যে কিন্তু বেশ অন্যরকম একটা উপভোগ্যতা কাজ করে। গল্পটি কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্টস করে। চলুন আর দেরি না করে চলে যাই আজকের পরবর্তী গল্পে, ততক্ষণ শুনতে থাকুন ভূত গল্প স্বাধীন মিউজিকে।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
ভয় পাবো তো?
আসসালামু আলাইকুম। আজকে একটা কথা শেয়ার করতে চাই, সম্পূর্ণ সত্য একটি ঘটনা। ভাইয়া, আমি গুছিয়ে লিখতে পারছি না, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আমি পরিবারের সবার ছোট, আমার আব্বু একজন ডাক্তার, ওনার নিজস্ব চেম্বার আছে। আমার বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ থানায়, থাকতাম মাইজদি পড়ালেখার জন্য। আমার বড় দুই ভাই আছেন আলহামদুলিল্লাহ, দুজনেই আমেরিকাতে। পরিবারে আমি, আব্বু, আম্মু, ব্যাস। আমার দাদার এলাকায় অনেক নাম ডাক ছিল, টানা 22 বছর তিনি চেয়ারম্যান ছিলেন। প্রাইভেসির জন্য গ্রামের নাম বলছি না, বললে অনেকে চিনে ফেলবেন, যেহেতু অনেক নাম করা বাড়ি আমাদের। আমি মেয়ে হিসেবে আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দরী, আমার আব্বুর ভাইয়ারা আমাকে আদর করে, অনেকে অনেক নামে ডাকতেন। ফুফুরাও বলতেন আমি নাকি পুরো আমার দাদির মতো হয়েছি। আমি লম্বায় ছিলাম 5'7", সব দিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ। আমি যখন ক্লাস 7 পড়ি, তখন থেকে কয়েকজন মানুষের চোখে পড়ে যাই আমি। এলাকায় অনেক সমস্যা হচ্ছিল আমাকে নিয়ে, এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন আমাকে দূরে পাঠিয়ে দিবেন। তখন আমার আব্বু বলে যে না, আমি আমার মেয়েকে পড়াবো, কষ্ট করে হলেও পড়াবো, এখানে রেখেই SSC দেওয়াবো। কিন্তু সমস্যা বাড়ছিল। 2014 যখন আমি 9 উঠি, তখন প্রথম কালো জাদুর শিকার হই। আমার পরিবারের সবাই মোটামুটি শিক্ষিত হওয়াতে কেউ এসব বিশ্বাস করত না। আমার এলাকায় এক ছেলে ভীষণ জ্বালাতন করত আমাকে। বলে রাখা ভালো, আমার এক চাচি আমাকে প্রচুর হিংসে করতেন, কারণ আমার বয়সে ওনার একটি মেয়ে ছিল। সে এত সুন্দর এবং সবার আদরের ছিল না। উনি চাইতেন সব সময় আমাকে সবাই খারাপ জানুক। তো আমার এলাকার যে ছেলেটা আমাকে বিরক্ত করত, সে ছিল একটু ভবঘুরে ছেলে এবং হালকা পাতলা বখাটে টাইপ। তাকে নানাভাবে আমার ভাইয়েরা হুমকি দিচ্ছিল বিদেশ থেকে, বাট সেখান থেকে আর কতই বা কি করা যায়। যাই হোক, শেষমেশ পুলিশে ওকে ধরিয়ে দেওয়া হয়। তো সবাই ভাবছে সে চুপচাপ, তাই আবার আগের মতো চলছিল সবকিছু। একদিন আমি আসার পথে ও আমাকে পথ আটকায় আর বলে যে জুই, এটা আমার ছদ্মনাম, আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছি সব ভুল ছিল, আমার বয়স কম ছিল, এত কিছু বুঝিনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো সে আমাকে বলে যে আচ্ছা, যেহেতু আমি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে সেটা দিবা? আমি জিজ্ঞেস করলাম কি? তো সে বলল, আসলে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না, তবে চেষ্টা করব ভুলে থাকার জন্য। তুমি আমাকে শেষ তোমার ব্যবহার করা একটা ওড়না দিও, যেটা তুমি অনেকবার গায়ে দিয়েছ এবং সেটা পরিষ্কার করনি, আমি যেন এটা থেকে তোমার ঘ্রাণ পাই। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, পরপর 4-5 দিন বলার পর আমি একটু গলে যাই। তো আমার আব্বু যেহেতু ডাক্তার, একদিন রাতে আমি
আর আমার চাচি যিনি আমাকে হিংসে করেন, উনি আব্বুর চেম্বারে আসি। চাচির অনেক জ্বর ছিল, মেডিসিন নিবে এবং স্যালাইন নিবে। তো সেদিন বাড়ি ফেরার পথে সেই ছেলে আবার সামনে আসে। তখন আমার চাচির সাথে ওর একটা ভালো ভাব হয়ে যায়। সেদিন কথায় কথায় উনি ওনার নাম্বার ছেলেটাকে দেন, আমি বাড়ি এসে আম্মুকে সেটা বলে ফেলি। তখন আম্মু আমার অন্যান্য কাকাদের এটা জানান। চাচি সম্পূর্ণ অস্বীকার করে বলে যে নাম্বার সে নেয়নি, আর ছেলেটা আমাকে বিরক্ত করে এটা উনি জানতেন, তাই কয়েকটি কথা শুধু বলেছে। সবাইকে মিথ্যে বলে বুঝায়, সবাই সেটা বিশ্বাসও করে নেন। কিন্তু আমার মায়ের মনে একটু সন্দেহ থাকে। উনি আমাকে বারবার জিজ্ঞেস করতে থাকেন যে সত্যি কি নাম্বার নিয়েছে কিনা সে। আমিও একই কথা বলছিলাম যে আম্মু আমি মিথ্যা বলছি না, চাচি সত্যি নাম্বার নিয়েছেন। কয়েকদিন পর সবকিছুই আবার চুপচাপ হয়ে গেল। এর মাঝে আমার নানাবাই মারা যান, আমরা অনেকদিন বাসায় ছিলাম না। এর মাঝে কিছু হয়েছে কিনা যা জানি না। তো বাসায় আসার পর আমার একটা সালোয়ার কামিজ খুঁজে পাচ্ছিলাম না, আমার খুব পছন্দের ছিল সেটা। আমার বড় ভাই আমাকে আমেরিকা যাবার আগে কিনে দিয়েছিল। আমার অনেক মন খারাপ হয়ে যায় এটা নিয়ে। পরে ভাইয়া আমাকে বলে যে তোকে আরো কিনে দেব, মন খারাপ করিস না। এর মাঝে অনেকদিন কেটে যায়, আমার SSC এক্সাম চলে আসছে। তার মাঝে আমি হুট করে খুব অসুস্থ হয়ে পড়ি, টানা জ্বর কাশি আর মাথা ব্যথা। অনেক ডাক্তার দেখাচ্ছি, আব্বু মেডিসিন দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছিল না কোনো। এর মাঝে কোনোরকম এক্সাম শেষ করি, এরপরেই আমাকে ঢাকা নিয়ে আসা হয়। কিন্তু আমার রক্ত বমি হচ্ছিল অনবরত। এরকম অবস্থা দেখে আমার বাবা মা খুব কষ্ট পাচ্ছিলেন। একদিন রাতে হঠাৎ আমার আব্বু দেখেন যে আমি নাকি ঘুমের মধ্যে আবোল তাবোল বকছি। পরে আমার আব্বু আমাকে সুরা পরে ফু দেন। পরের দিন এগুলো আমার নানুর সাথে শেয়ার করেন। বলে রাখা ভালো, আমাদের আশেপাশে কেউ এসবে বিশ্বাস করে না। আমার ভাইয়ারা তো এসব শুনতেই পারত না। তো আমার নানু আমার আব্বুকে বলে, বাবা আমার মনে হয় জুইকে কোনো হাওয়াতে পেয়েছে, সে তো অনেক সুন্দর এবং চুল যথেষ্ট বড়, দেখো চুল ছেড়ে কোথাও গেছে, হয়তো সেখান থেকে বাতাস লেগেছে। আম্মু শুনে একটু ভয় পান। পরে আম্মু কি মনে করে এগুলো সব আমার বড় ফুফির সাথে শেয়ার করেন। আমার বড় ফুফি বরিশাল থাকেন ফুফার কাজের জন্য। তো ফুফু বলে যে এর রক্তভূমি কতদিন ধরে হচ্ছে এবং ওর সমস্যা কি কি আমাকে বলেন তো। তো আম্মু বলল যে ওর তো আজকে 2 মাস জ্বর, মাথা ব্যথা এবং ঘুমের মাঝে কিসব যেন বলে, আর চেহারা খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। এসব বলাতে আমার ফুফু সন্দেহ করেন এবং ফুফু সাথে সাথে ওনার পরিচিত এক লোকের সাথে কথা বলেন। ওনার বাসা বরিশালেই। সেই লোক আমার ছবি এবং আমার নাম এবং বাবা মায়ের নাম জিজ্ঞেস করেন। তিনি এর সাথে আমার বাড়ির নামধামও সবকিছু জিজ্ঞেস করেন। এরপর বলেন যে রাতে উনি কিছু একটা জানাবেন। রাত 10টায় আমার ফুফি আম্মুকে কল দিয়ে বলে, রোকসানা তোরা এতদিন আমাকে এসব কেন জানাস নাই, তোরা তাড়াতাড়ি জুইকে মসজিদের হুজুরের কাছে নিয়ে যা এবং ওকে পানি পড়া দিয়ে গোসল করা আর পবিত্র করে রাখ, আমি পরশুদিন আসব, এইটাই শেষ, এটা শেষ, আমি দেখে ছাড়ব, আপাতত ওর শরীর বন্ধ রাখ। আমার আব্বু আম্মু সকাল সকাল মসজিদের ইমামকে নিয়ে আসে বাসায়। তো সেদিন আমি নাকি ইমামকে দেখে ওনাকে অনেক সুন্দর করে সালাম দেই এবং ওনার কাছে অনেক কান্নাকাটি করি। এরপর নাকি আমি আবার অসুস্থ হয়ে পড়ি।
আর বুকের ব্যথায় কান্নাকাটি করতে করতে একসময় মাটিতে লুটিয়ে পড়ি। যখন আমার সেন্স আসে তখন দেখি আমার পাশে আমার বড় মামা মামি সবাই বসে আছেন। এরপর আমাকে তুলে তাড়াতাড়ি তারা গোসল করান এবং সেদিন আমাকে নিয়ে যান নানার বাড়ি। কিন্তু সেদিন রাতে আমার জীবনে খুব ভয়াবহ রাত নেমে আসে। আমাকে আমার আব্বু আম্মুর সাথে ঘুমাতে দেওয়া হয়, কিন্তু অনেক গরম ছিল, এর জন্য আব্বু আম্মু নিচে ফ্লোরে ঘুমান, আমাকে উপরে শুইতে দেন। কিছুক্ষণ পর আম্মু নাকি জেগে যান একটা শব্দ পেয়ে, আর উঠে দেখেন আমি খাটের কোনায় ঘুমটা দিয়ে বসে আছি আর বিড়বিড় করে কি যেন বলছিলাম। যেই না আম্মু আমাকে ধরতে যাবে তখনই নাকি আম্মুকে আমি একটা লাথি মারি, আর আম্মু সেদিন এত ব্যথা পান যে এইটা এখনো আমার আম্মু ভুগছেন। এভাবে শব্দ পেয়ে আব্বু উঠে পড়েন আর আমার অবস্থা দেখে সবাইকে ডাকেন। সবাই এসে যখন আমাকে ধরে তখন দেখেন আমার পুরো শরীর কাটা কাটা দাগ এবং রক্ত বের হচ্ছে। এসব দেখে আমার নানু চিল্লাতে থাকেন আর বলেন যে আমার নাতনিকে কালো জাদু করছে, এটা কোনো সাধারণ জাদু না, ওকে মেরে ফেলবে, তোরা তাড়াতাড়ি কিছু কর। পরে আমার ভাইয়ারা শুনে বলে যে এসব কিছু না, ওর এক্সাম গেছে, মানসিকভাবে অসুস্থ, ওকে মানসিক ডাক্তার দেখান। আমার ভাইয়ারা বলছেন আমাকে মানসিক ডাক্তার দেখাতে, কিন্তু নানু কোনো মতে এইটাতে রাজি না। ওনার কথা ওকে কেউ তাবিজ করেছে, ওর অনেক জায়গা দিয়ে বিয়ের জন্য আসছে কিন্তু পারিবারিক শত্রুতার জন্য আমার নাতিনকে কেউ মারতে চাচ্ছে। এভাবে ওনারা কান্নাকাটি করেন। আম্মু ফুফুকে আবার কল দেন এবং সব কিছু জানান। ফুফি ততক্ষণে সদরঘাট চলে আসছেন সাথে হুজুরকে নিয়ে। সবাইকে বলছে দুই তিন ঘন্টা অপেক্ষা করেন, আমি আসছি। এখান দিয়ে আমার দুইটা ভাইয়া অস্থির হয়ে গেছেন কি হচ্ছে আমার সাথে জানার জন্য। তাদের কথা একটা আমাকে ডাক্তার দেখাতে হবে। যাই হোক, মাগরিবের কিছুক্ষণ আগে ফুফু আসে আর তখনই নাকি আমি জেগে উঠি আর সাথে থাকা হুজুরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছি। একসময় আমাকে নাকি বাধ্য হয়ে রুমে আটকে রাখা হয়। তো হুজুর বলেছে ওনার কিছু জিনিস লাগবে, ছাগলের খুর দুইটা, কিছু পোড়া মাটি, সেইটা আবার পিঠা বানানো খোলার মাটি হতে হবে, কিছু নষ্ট দই, ধূপ, কাঁচা আদা আর কিছু মুলতানি মাটি। এগুলো জোগাড় করতে করতে এশার নামাজের ওয়াক্ত হয়ে গেছে আর তখনই আমার উৎপাত শুরু হয়ে গেছে। সবাই ভয়ে দরজা খুলছে না, কিন্তু আমার তো বাবা এবং মা, ওনারা তো সহ্য করতে না পেরে দরজা খুলে ফেলেন আর তখনই দেখেন যে আমি নিজের চুল নিজের হাতে ছিঁড়ে ফেলছি, সাথে নিজের হাত দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কেটে ফেলছি। এসব দেখে আমার আম্মু কান্না করতে করতে সেন্স হারিয়ে ফেলেন। ভিতরে কান্নার আওয়াজ শুনে ফুফু আর হুজুর ভিতরে ঢোকেন। আমার নানুদের বাসায় যখন বসেছে আমাকে সামনে নিয়ে, তখন হুজুর বলেছে এখানে কাজ হবে না, সমস্যাটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে কাজ করতে হবে, না হয় সবগুলো আসবে না, সাথে এখন যে কয়টা সমস্যা করতেছে আমি তাদেরকে ধরে ফেলি, তবে আমি শিওর বলতে পারছি না, হয়তো বাকি বদচিনগুলো এসে ঝামেলা করতে পারে। আপনারা আজকে রাতটা দেখেন, কোনো সমস্যা হলে আমি আছি। এই বলে উনি কাজ শুরু করেছেন। আমাকে সামনে বসিয়ে কি যেন একটা পড়লেন আর আমার বাঁ হাতের আঙুল থেকে রক্ত নিলেন, তারপর আবার কি যেন একটা পড়লেন আর আমার আব্বুকে বললেন যে আপনি অজু করে আসেন। আব্বু ওনার কথায় অজু করে আসলো। পরে হুজুর বলে যে এই আয়নার মধ্যে কাউকে দেখেন কিনা দেখুন তো, যদি দেখেন আমাকে বলবেন আর আপনার পরিচিত কেউ হলে নাম বলে দিবেন সাথে সাথে। আমার আব্বু কিছুক্ষণ পরে দেখলাম যে তার দেখা গেল যে তার মুখ কালো হয়ে গেছে
আর আব্বু বলে উঠছে রোজিনা আক্তার। এই নাম শুনে সবাই অবাক হয়ে গেছে, কারণ এই নামটা আমার চাচির, যিনি আমাকে সহ্য করতে পারেন না। এরপর হুজুর বলেন যে আর কাউকে দেখতে পাচ্ছেন কিনা ভালো করে দেখুন। তারপর আব্বু বলল শরীফুল ইসলাম। এইবার সবাই যা বোঝার বুঝে গেছেন। আব্বু উঠে এসে আম্মুকে বলল, আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু আয়নার মধ্যে তাদের নাম কিভাবে আসলো, আর হুজুর তো তাদের নাম জানার কথাও না, আর তারা আমার মেয়ে ক্ষতি করতে চাচ্ছেই বা কেন। এইবার হুজুর বললেন যে আপনার মেয়ের যেন চেহারা খারাপ হয়ে যায় আর তার যেন কখনোই বিয়ে না হয়, এই জন্য তার সাথে 9টা জিন চালান করে দেওয়া হয়েছে, ওরা তাকে উত্তপ্ত করছে। আমার পক্ষে এইটা কতটুকু সমাধান করা সম্ভব হবে আমি সেটা জানি না, তবে আমি কথা দিচ্ছি আমার সাধ্যের মধ্যে আমি কাজ করব। এইসব বলে উনি আমাকে সামনে আনেন আর অনেকগুলা সূরা চালান। এর মাঝে আমার মাথায় উনি হাত দেন, সাথে সাথে আমার সেন্স চলে যায়। কি হয়েছে আমি জানি না, আমার আম্মুর মুখ থেকে যা শুনেছি পরে তাই বললাম। হুজুর আমার মাথায় হাত দেওয়ার পর নাকি আমি অস্বাভাবিকভাবে রক্ত বমি করছিলাম, আমার অবস্থা দেখে সবাই কান্না করে দিয়েছে। তখন হুজুর বলেছে, ওকে যেসব খাওয়াইছে সেগুলো এখন রক্তবমির সাথে বের করতেছি, ভয় পাবেন না। একটু পর বমি বন্ধ হয়ে যাবার পর হুজুর নাকি পানি ছিটানো শুরু করেন এবং আমাকে জিজ্ঞেস করেন যে তোরা এখন কয়জন আছিস বল। অনেকক্ষণ বলার পর মেয়েলি কণ্ঠে নাকি একজন বলেছে, এখানে শুধু আমি আর আমার স্বামী আছি। তখন হুজুর বলে, তোমার নাম কি? সে নাকি বলেছে, আমার নাম পূজা। হুজুর বলে যে তুই কি হিন্দু? সে বলে হুম। তারপর উনি জিজ্ঞেস করেন, এই মেয়েকে কেন আসর করছিস, তুই নিজে তো একটা মেয়ে। তারপর জিনটা নাকি বলেছে, আমাদেরকে আমাদের ওস্তাদ যা আদেশ করেন আমরা তাই করি, নিজ ইচ্ছায় আসিনি, আর কাজ শেষ করা ছাড়া যাবও না, তুই চলে যা, না হয় তোর সমস্যা হবে। এগুলো বলে হুজুরকে গালি দিচ্ছিল, এভাবে হুজুরকে গালি দিচ্ছিল। একটা সময় হুজুর ধূপগুলো আর কিছু কয়লা পরে আমাকে ফু দেন, সাথে সাথে নাকি আবার রক্তবমি করা শুরু করি আমি। এভাবে অনেকক্ষণ চলার পর সেই মেয়ে হিন্দুজিন নাকি হুজুরকে আব্বা ডাকা শুরু করেছে, আব্বা আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব, আমি এই মেয়ের সাথে আর থাকবো না, তবে তবে আমি গেলেও এই মেয়েকে শান্তিতে থাকতে দেবে না ওরা, ওর ব্যবহার করা জিনিস দিয়ে বাজেভাবে জাদু করছে, এই জন্য মেয়েটার চেহারা নষ্ট হয়ে যাবে, বিয়ে শাদী হবে না, হিংসে করে এসব করছে। তারপর নাকি হুজুর বলে যে তোর স্বামীকে আসতে বল। তারা কোনোভাবে রাজি হচ্ছিল না দেখে হুজুর আগের মতো সেম কাহিনী আবার করেন। তখন বাধ্য হয়ে স্বামী স্ত্রী দুইজনেই আসেন আর বলে যে আমরা এভাবে যাব না, আমাদের পচা টক দই আর সাথে 5 কেজি গরুর মাংস দিতে হবে। হুজুর বলে যে আচ্ছা, এখন গরুর মাংস এত রাতে পাওয়া যাবে না, তোদেরকে ঘরে পালিত জীবন্ত মুরগি দিচ্ছি আর আর দই দিচ্ছি, তোরা চলে যা। ওরাও মেনে যায়। এরপর হুজুর বলে যে তোরা যে যাবি তার প্রমাণ কি? তারা বলে যে যাবার সময় মেয়েটার চুল ছিঁড়ে নিয়ে যাব। তখন আমার ফুফি বলেন, না অন্য উপায় বল। তখন বলে যে আচ্ছা, তাহলে কাঁঠাল গাছের একটা ডাল আপনা আপনি ভেঙে যাবে। আমার নানুদের বসার ঘরের সাথে বিশাল একটা কাঁঠাল গাছ ছিল, সেইটার একটা ডাল অনেক জোরে হাওয়ার গতিতে ভেঙে নিচে পড়ে, মনে হয় যেন কেউ নিজের শরীরের সমস্ত রাগ ক্ষোভ দিয়ে যেভাবে কিছু কাটতে চায় সেরকম ভাবে ভেঙে পড়ল। কিছুক্ষণ পর হুজুর কিছু পানি ছিটিয়ে দেন আমার শরীরে। এরপর অনেকক্ষণ পর আমার হুশ আসে। হুশ আসার পর বাকিটা আমি নিজে শুনেছি। তখন আমার শরীর অস্বাভাবিক ব্যথা করছিল, আর অনেক শীত শীত লাগছিল। সবাই তো এতক্ষণ সবকিছু দেখেছেন এবং জেনেও গেছেন, কেন কি জন্য বা কারা এসব করেছেন সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। আমার আম্মু কান্না করতে করতে আমার ভাইদের কাছে সব বলে দেন, তারা এসব শুনেন কিন্তু আমার বড় ভাই বিশ্বাস করেন না, কিন্তু ছোট ভাই বিশ্বাস করেছেন। একটা সময় বড় ভাই নিজেও বিশ্বাস করতে বাধ্য হন সবার কথা শুনে। আমার ভাইদের ক্ষোভ আমার চাচির একটা হেনস্থা করবে, সাথে শরীফুল ছেলেটারও, কিন্তু আমার ফুফি ওদেরকে ঠান্ডা করেন, বলেন যে আগে আমরা জুইকে সুস্থ করি, তারপর রাগ অভিমান সব দেখা যাবে। আর আমার কাছে প্রমাণ আছে, আমি ধরতে পারবো, তোরা চিন্তা করিস না। আগে তোদের বোনকে বাঁচা, মাত্র দুইটা গেছে, এখনো বাকি আছে সাতটা, এবং তারা বলেও গেছে এত সহজে ওকে ছাড়বে না, ক্ষতি করেই ছাড়বে, তাদের ওস্তাদের আদেশ। এসব শুনে আমার ভাইয়ারা খুব ভয় পান, আর তারা সিদ্ধান্ত নেন আগে আমাকে সুস্থ করবে, বাকিটা পরের ব্যাপার। সেদিন রাত 11টা বেজে যায়। এখন হুজুর আর আমার আব্বুকে বলেন যে মেয়েটা একা রাখবেন না, সাথে সবাই থাকবেন, কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন, আমি আমার চেষ্টা চালিয়ে যাব, না পারলে দেখবেন আপনারা সবাই, তবে আমি সঠিক বলতে পারছি না আপনাদেরকে সুস্থ করতে পারবো কিনা। এখন সবাই যে যার মতো ঘুমিয়ে যান, এবং আমার সাথে আমার আব্বু আম্মু আমার নানু এবং ফুফি ঘুমিয়ে গেলেন। যেহেতু গরমকাল ছিল তাই নানু ফুফু নিচে ঘুমান এবং আমি আব্বু আম্মু উপরে খাটে ঘুমাই। সবাই ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছি। কিছুক্ষণ অতিবাহিত হবার পর আমার ফুফি শুধু গোঙানির মতো আওয়াজ করতে লাগলো আর হাত পা ছেড়ে দিচ্ছে, মানে মানুষ মরে যাবার আগে যেমনটা করে তেমন। এর মাঝে আমার নানু জেগে যান এবং চেঁচানো শুরু করেন। সবাই উঠে দেখে যে আমার ফুফু তখনও বেঁচে আছেন, কিন্তু শরীর আর মুখ থেকে রক্ত বের হচ্ছে। সবার চিল্লানিতে হুজুর এসে নিজেও ভয় পেয়ে যান। অনেক দোয়া কালাম পরে আমার ফুফির হুশ আসানো হয়। এইবার আমার ফুফুর মুখের কথা, উনি যখন ঘুমাতে যান ওনার বুকে খুব ব্যথা করছিল, আর ব্যথাটা ক্রমশই উপরের দিকে উঠতেছিল। উনি চোখ মেলে দেখেন যে একটা কালো লম্বা হাত ওনার গলা চেপে ধরেন আর বলেন যে তোর জন্য সব শেষ হয়ে যাচ্ছে, তুই কেন এই বাউলিয়া হুজুর আনছিস, আমাদের কাজে বাধা দিচ্ছিস, আজকে তোকে মেরে ফেলব। আমার ফুফি কথা বলতে চেয়েও পারছিল না, ওনার গলা যেন আটকে গেছে। এভাবে কতক্ষণ ছিল উনি জানেন না। একটু পর উনি অনেক কষ্টে এত কুস্তি পড়া শুরু করলে ওইটা বুক থেকে নেমে যায় আর বলে যায়, আমরা এত সহজে যাব না, আমাদেরকে একবার যে কাজে নিযুক্ত করা হয় আমরা সেটা সম্পূর্ণ করে তবে ছাড়ি, আর তোরা চাইলেও এটা আটকাতে পারবি না, তবে তোরা যদি বাধা দিস তো খবর আছে। এইটা বলে তারা চলে যায়। আর যখন ফুফি উঠেন তখন দেখেন সবাই পাশে আছে। এইবার হুজুর সব শুনে বলে যে আমরা এখানে বসে কিছুই করতে পারবো না, যে জায়গায় এটা করা হয়েছে মানে আমার দাদার বাড়ি, সেখানে যেতে হবে, এবং এইটা যদি তারা বুঝে যায় তাহলে আরো সজাগ হয়ে যাবে। তো সবাই খুব ভয় পায়, এখন কি হবে। হঠাৎ আমার ছোট মামা অনেক জোরে চিল্লাতে থাকেন, তখন সবাই সেদিকে গিয়ে দেখেন যে আমার নানুদের গ্যাসের সিলিন্ডার আপনা আপনি আগুন ধরে গেছে। সবাই অনেক কষ্টে সেদিন রাত কাটিয়ে নেন। তারপরের দিন আমার রেজাল্ট দেয়। আমার রেজাল্ট খুবই বাজে হয়, মোটামুটি পাশ করেছি এমন। যাই হোক, ভাইয়ারা সবাই একটা কথা বলে যে ওকে সুস্থ করে নেন আপনারা, তারপর ওকে আর নোয়াখালী মানে গ্রামে রাখা যাবে না, মাইজদি অথবা ঢাকা নিয়ে যান, এখানে থাকলে ও ভালো কিছু করতে পারবে না। তারপর হুজুর এসে আব্বুকে বলে যে এখানে রেখে কাজ করা যাবে না, আপনারা বাসায় চলেন, যে বাসায় এগুলো করা হয়েছে সেখানে এইটা শেষ করতে হবে। যেহেতু হুজুর রাতে ঘুমান নাই তাই ফজরের নামাজ পড়ে মাত্র একটু শুলেন, তখনই ওনার বউ কল দিলেন, ওনার ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল রাত থেকে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল আর ফিরে আসেনি। তো হুজুর বুঝলেন যে গতকালকে আমার কাজ করাতে হুজুরের ছেলেকে ওনারা কিছু করেছে। তখন হুজুর ওনার স্ত্রীকে বলেন, ভয় পেও না, চলে আসবে। এর কিছুক্ষণ পর হুজুর আমার ফুফিকে বলেন, রাবেয়া, আমার মনে হয় এখানে থাকা সম্ভব হবে না, আমার ছেলের ওপর অত্যাচার করতেছে ওরা, তুমি আমাকে মাফ করে দিও, আমি চলে যাচ্ছি। এইটা শুনে আমার আব্বু আম্মু নানু সবাই কান্নাকাটি শুরু করে দিল। তখন হুজুর এক প্রকার বাধ্য হয়ে বলে যে, আচ্ছা আমি থাকব, তবে আমার ওস্তাদ মানে ওনার উপরের কয়েকজনকেও আনতে হবে, আমার দ্বারা পসিবল হবে না, এরা খুব খারাপ জিন। আব্বুরা বলে, আপনার যতজন ইচ্ছে আনেন, যত খরচ আমরা দিব, তবে আমাদের মেয়েকে সুস্থ করে তোলেন। দুপুরের পর সবাই আমার দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানের পথ 30 মিনিটের, কিন্তু সেখানে আমাদের যেতে 3 ঘন্টা লাগছে। কোথায় সমস্যা হচ্ছে একের পর এক, রাস্তায় 3 বার গাড়ি খারাপ হয়েছে। অনেক কষ্টের পর বাড়ি আসলাম। আসার পর আমার চাচি সবাইকে দেখে এক প্রকার ভয় পেয়ে গেছেন। উনি তখনও জানে না আমরা সব জেনে গেছি। উনি অভিনয় করে বলছেন, কি হয়েছে জুইমা, তোর অবস্থা এমন হয়ে গেছে কেন? আমার আব্বুকে উনি দাদা বলেন। আমার আব্বু সবার বড় ছিল, তাই বড় ভাই না বলে সবাই সম্মানের জন্য দাদা বলতেন। বলে যে, দাদা এরা কারা, কি হয়েছে, তাছাড়া আপনাদের সবার মন খারাপ কেন? তখন আব্বু মিথ্যে বলেছে, আমার নাকি আজকে 2 দিন ঘুমের সমস্যা হচ্ছে, ঘুমের মধ্যে আবল তাবল বলি, তাই হুজুর বলেছে আমার সাথে জিনের আছর হয়েছে, আর আমাদের বাড়িতে ধরেছে, তাই এখানে ঠিক করবে, আমার জন্য কালো জাদু করেছে, আমরা জেনে গেছি এগুলো সব গোপন করেছে, বুঝতে দেয়নি ওনাকে। আমার ফুফিও বলে যে, আমি শুনে বুঝেছি যে ওকে কিছু ধরেছে, তাই চলে আসলাম, এসে তো দেখি সত্যি। এগুলো শুনে চাচি মনে হয় বিশ্বাস করলেন, দেখি সবার সাথে তাল মিলিয়ে কথা বলছে, হাসছে। এদিকে আমার আম্মু কান্না করছেন যে মানুষ কত খারাপ, হিংসার জন্য একটা মেয়ের জীবন নষ্ট করতেও ভাবে না। রাত 9টায় হুজুরের ওপরের জন মানে তার ওস্তাদ, যাই হোক, তিনি আসলেন আমাদের বাসায়। উনি এসে বলে, আলমগীর তুই এখানে একা কেন আসছিস, মানে হুজুরের নাম আলমগীর, আর না বুঝে একা একা এই জায়গা আসা ঠিক হয়নি, এজন্য তাকে হুজুর বকছিল, এরা অনেক বাজে, এদের সাথে তুই একা পারবি না, এরা খুব সহজে ফাঁদে আটকাতে পারবে। নতুন যে হুজুর এসেছেন ওনার নাম এনায়েতুল্লাহ, সবাই এনায়েত হুজুর বলে সম্মান করছেন। এইবার হুজুর আসার পর ভয়ঙ্কর কাহিনী হয়েছে আমাদের উঠানে। একটা বড় মুরগির ঘর আছে, সেখানে মুরগি চিল্লাচিল্লি করছে দেখে সবাই বের হয়। এসে দেখে যে কুকুরের থেকেও স্বাভাবিক থেকে অনেক বড় বড় 3টা কুকুর অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, আর অনবরত মুখ থেকে লালা ফেলছে। এনায়েত হুজুর বুঝেছেন এরা স্বাভাবিক কোনো কুকুর না, তাই ওনার থলে থেকে আল্লাহু আকবর বলে পানি বের করেন এবং পুরো উঠানে ছিটানো শুরু করেন। একসময় কুকুরগুলো আমাদের উঠানের পেছনে বাগানে ঢুকে চলে যায়। সেদিন রাতে এনায়েত হুজুর আমাকে কিছু সূরা কালাম পড়ে ফু দেন এবং কিছু পানি দেন আর তার সাথে তাবিজ। তাই রাতে আর কোনো সমস্যা হয়নি আমার। সকালে ফজরের সময় উনি আসরে বসবেন এবং দেখবেন তারপর আজ শুরু করবেন, কিন্তু পরদিন সকালে ভয়াবহ কাণ্ড ঘটে। আমার চাচিদের ঘর বরাবর বড় বড় 3টা কাক মরে পড়ে আছে, মনে হয় এগুলো কালকে রাতে এখানে খুব লাফালাফি করেছে। সবার চাচামেচিতে এনায়েত হুজুর বের হয়ে আসেন এবং কাকগুলোকে দূরে আমাদের পুকুর পাড়ে ফেলে আসেন। তখন আমার শরীর আলহামদুলিল্লাহ ভালো, কোনো কিছু হয়নি। কিছুক্ষণ পর আমার পাগলামি শুরু হয়, আমি নিজের চুল নিজে ছিঁড়ি, আবার হুজুরকে গালিও দিচ্ছি, বলছি তুই চলে যা না হয় তোর খবর আছে, এসব নাকি বলছিলাম। তখন হুজুর এসে আমার আব্বুকে বলে যে আমার কিছু জিনিস লাগবে, এনে দেন। আব্বু সব এনে দিলেন, আমাকে সামনে বসানো হলো। তখনও আমি ওনাকে গালি দিচ্ছি আর বলছি যত যাই কর আমরা যাব না, একে ছেড়ে আমরা যাব না, ওর ক্ষতি করে তারপর যাব। হুজুর বলে যে কালকে রাতে তোরা তিনজন কেন আসছিস আর আমার লোকদের উপর হামলা কেন করছিস, তোদের জন্য আমার তিনজন লোক মারা গেল, মানে সকালে যে তিনটা কাক মারা গেছে এগুলো হুজুরের পালিত জিন। তারপর শুরু হয় আসল কাহিনী। আমার চাচি এর আসার পর সন্দেহ করেন এবং সাথে সাথে শরীফুলকে জানান, তাই ওরা নতুন করে চালান দেন, কিন্তু আমার শরীর আটকানো তাই কিছু হচ্ছিল না। এরা শুধু সবাইকে ভয় দেখাচ্ছে, এগুলো ওরা নিজেরা স্বীকার করেন আমার মাধ্যমে। এনায়েত হুজুর জিজ্ঞেস করে যে আলমগীরের ছেলেকে কি করছিস, কোথায় রাখছিস, তাড়াতাড়ি বের কর ওকে। তখন ওরা বলে যে না করব না, আমাদের দুইজনকে বের করে দিছে তাই আমরা ওর ছেলেকে মাদ্রাসায় আটকে রাখছি। এনায়েত হুজুর বকাবকি শুরু করলে তাড়াতাড়ি আলমগীরের ছেলেকে বাড়ি রেখে আসে তারা, হুজুরের ছেলেকে বাড়িতে রেখে আসে। এইবার হুজুর বলল তোরা চলে যা, এখানে থাকিস না, মেয়েটাকে আর কষ্ট দিস না, কি লাভ বল, তোরা অন্যের কথায় আসবি আমি তোদেরকে ধরে ফেলব। এরকম অনেক কথা কাটাকাটি হয়, বাকি সাতজনের মধ্যে চারজন ধরে ফেলে আর বাকি তিনজন কোনোভাবেই আসছিল না, অনেক ভাবে ডাকছে কিন্তু আসেনি। এভাবে অনেকক্ষণ থাকার পরে আমি অজ্ঞান হয়ে যাই, শরীর আরো খারাপের পথে। আমার যে চেহারা দেখে সবাই একটা সময় বলতো মাশা আল্লাহ, এখন সবাই বলে আহারে কেমন মেয়ে কেমন হয়ে গেছে। অনেক চেষ্টা করছেন হুজুর, ধরতে পারেনি বাকি তিনটাকে। পরে হুজুর দুইজনে আমার আব্বুর থেকে সাত দিনের সময় নেন এবং বরিশাল ফিরে যান, কিন্তু আমার ফুফি কাকারা কেউ যায়নি, সবাই আমাকে যথেষ্ট সাপোর্ট করেন এবং অনেক ভালোবাসেন। যেদিন এনায়েত হুজুর চলে যান ঠিক সেই দিন রাত থেকে আমাদের বাসার ছাদে ঠুসঠাস আওয়াজ শুরু হয়, আমার শরীর খুব বাজে হয়ে যাচ্ছে, আমি শুকিয়ে একদম কেমন হয়ে যাচ্ছি। হুজুর যাবার দুই দিনের দিন দুপুরবেলা সবাই খেয়ে ঘুমাচ্ছে, আমার প্রচণ্ড মাথা ব্যথা, ঘুম আসছিল না। আমি আমার রুমের জানালার গ্রিল ধরে বসে আছি, এমন সময় দেখি আমাদের বাসার কাজের মহিলার মেয়ে পুকুরের দিকে চলে যাচ্ছে, বাচ্চা মেয়ে, পড়ে যাবে ভেবে আমিও পিছু নিলাম। আমি ওকে যতই ডাকি ও তাকায় না, সিঁড়ি দিয়ে নিচে নামছিল। আমার খুব অবাক লাগে, তিন বছরের বাচ্চা এত ম্যাচিউরিটি নিয়ে কিভাবে চলছে, আমি তখনও বুঝিনি আমার জন্য কি অপেক্ষা করছে। আমি ওর পিছু নিয়ে আমিও নেমে গেছি, এমন সময় কোথা থেকে জোরে একটা হাওয়া আসে, আমি পুকুরে নিচ থেকেই পড়ে যাই। আমি সাঁতার জানি না, চিল্লাতে যাব তার উপায় নেই, আমি গলা সমান ডুবে গেছি, শুধু হাত পা নাড়াচ্ছি আর মনে হচ্ছে কেউ আমাকে নিচের দিকে টানছে, আবার উপর থেকে প্রেসার দিচ্ছে। নিচের দিকে এভাবে আমি কতক্ষণ ছিলাম আমি জানি না, একটা সময় মনে হলো আমার মনে হয় জীবনটা এখানেই শেষ। ঠিক তখনই আমার বড় কাকা লাফ দিয়ে পড়েন আর আমাকে তুলে নেন, আর কিছুই আমার মনে নেই। এবার আমার আব্বু আম্মু ফুফি সহ্য করতে না পেরে সবাইকে ডাকেন এবং সবার সামনে যা যা সত্যি সব বলে দেন। এটা শুনে চাচি অস্বীকার করল, কাকাও বউয়ের কথায় একমত। কিছুক্ষণ পর সবাই বলা বলিতে হালকা বিশ্বাস করলেন, তবে পুরোপুরি না। উনি বলেন যে হুজুর আসবেন এবং উনি বাকিদের মতো আয়নায় দেখবেন, তারপরে বিশ্বাস করবেন। সেদিন রাতে আমার খুব জ্বর চলে আসে, এশার পর থেকে আবার ঝামেলা শুরু হয়।
আমি আবার কান্নাকাটি করতে থাকি আর সবাইকে শুধু বকতেছি। এইখান দিয়ে সবার অভিযোগ শুনে নিজের স্বামীর অবিশ্বাস সব মিলে উনি বাড়ি থেকে চলে যান ছেলে মেয়েদেরকে নিয়ে, কিন্তু আমার কাকা আমার চাচাতো বোন বড়টাকে দেয়নি। সম্ভবত উনি যাবার পর ছেলেটাকে সব জানান, দুইজনে মিলে আবার চালান দেন, কারণ আমার সেদিন রাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে নোয়াখালী সদর হসপিটালে আমাকে ভর্তি করানো হয়। কোন দিক বেদিক না পেয়ে আব্বু এনায়েত হুজুরকে কল দিয়ে ভীষণ অনুরোধ করেন চলে আসতে। সবাই ভেবেছিল হুজুর বোধহয় আর আসবে না, কিন্তু আব্বুর অনুরোধে হুজুর বলেছেন যে আগামীকাল উনি চলে আসবেন ইনশাআল্লাহ। আর আব্বু যেন গোটা জ্যান্ত একটা ছাগল রেডি করে রাখেন। সেদিন কোনো মতে হসপিটালে রাত কাটান সবাই, ভেবেছে আমি মরে যাব, এত রক্ত বমি প্লাস পুরো শরীর আমার কেটে ফেলছে, বিশেষ করে আমার প্রাইভেট এরিয়াতে বেশি কষ্ট দিচ্ছে। এভাবে রাতটা কাটে, কিন্তু সকালেও আমার রক্ত বমি বন্ধ হয়নি, বুকে ব্যথাও না, আর যাকে সামনে পেতাম শুধু গজব দিতাম, এরকম হয়ে গিয়েছি। আমি যেই মেয়ে কখনো মুখে সাধারণত একটা উচ্চ শব্দ উচ্চারণ করতাম না, সেই আমি অশ্লীল অকথ্য ভাষায় সবাইকে গালাগালি করছি। দুপুরের দিকে আমাকে নিয়ে যাওয়া হয় বাসায়। এনায়েত হুজুর আসার আগে আমাদের মসজিদের হুজুরকে আনেন আব্বু, শুধু শরীর যেন আমার পবিত্র থাকে তার জন্য। এনায়েত হুজুররা আসার আগ মুহূর্তে পর্যন্ত ইমাম সাহেব ছিলেন, ওনারা আসতে আসতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আবার পাগলামি শুরু হলো আমার। আমার এখনো স্পষ্ট মনে আছে আমি আমার আশেপাশে তিন চারটা ছায়া অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখতাম, আবার একটু পর পর দেখতাম তারা হাওয়া হয়ে যেত, কিছুক্ষণ পর আবার আসত, আবার আমাকে মারত, আমি খুব কষ্ট পেতাম কিন্তু কিছুই বলতে পারতাম না। হুজুর আসার সময় সাথে করে পিচ্ছি বামুন টাইপ একজন হুজুরকে নিয়ে আসেন, আর আলমগীর হুজুরও আসেন, ওনারা সব ঠিক করে বসে রাতেই। এর মাঝে আমার দাদি আর আমার সেজ কাকা বলেন যে এইটা যে কালো জাদু তার প্রমাণ কি, আর কে করেছে আমরা দেখতে চাই, না হয় বিশ্বাস করব না। কাজের মাঝে বাধা আসায় হুজুর খুবই বিরক্ত হন, তখন উনি বাধ্য হয়ে আলমগীর হুজুরকে বলেন কাজ শুরু করতে আর দেখাতে। আগের মতো যা যা করার করছেন, আমার চাচাকে বলেছে বসতে, আর নাম দেখার সাথে সাথে যেন বলে ফেলে চুপ থাকতে, না হয় সমস্যা হবে। যথারীতি চাচা মনে হয় ওনার স্ত্রীকেই দেখেন, আর সেই ছেলেকে দেখেন, তবে উনি কিছু বলেন নাই, চুপ করেছিলেন, যার জন্য আচমকা উনি মাথা ঘুরে পড়ে যান। সবাই দেখেন যে চাচার মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। ওনাকে নিয়ে বেশি বাড়াবাড়ি কেউ করছে না, কারণ আমার অবস্থা খুব খারাপ থেকে খারাপের দিকেই যাচ্ছিল। বিধায় এনায়েত হুজুর কোনোভাবে ওনার সেন্স আনেন, আর কয়েকটি ঝাড়ি মেরে নাম না বলে চুপ কেন ছিলেন সেটা জিজ্ঞেস করেন। চাচা নিরুত্তর থেকেছেন, বলছেন না কিছুই। তারপর বললেন, আপনারা যেভাবে পারেন আমার ভাতিজিকে সুস্থ করেন। কিছুক্ষণ পরে আমাকে গোসল করিয়ে রাতে আনেন, এনায়েত হুজুরের দেওয়া পানি পরা খেতে দেন, কিছু সূরা পড়েন, আর আমার বাম হাত ডান হাত দুই হাতের কনিষ্ঠ আঙুল থেকে রক্ত নেন। আমার আর কিছুই মনে নেই। এর পরেরটুকু আমার ফুফির মুখে শোনা। আমি যখন জ্ঞান হারিয়ে ফেলি তখন থরথর করে কাঁপছিলাম, আর বামুন টাইপ পিচ্চি হুজুর অনবরত আমার কানের কাছে কি যেন পড়ছিলেন। একটা সময় আমার ডান কান থেকে কালো রক্ত বের হয়ে আসে, এইটা দেখে আমার আব্বু সহ্য করতে না পেরে কান্না করে দেন। মেয়ের এত করুণ দশা কোনো বাবা মাই সহ্য করতে পারবে না। এভাবে দুই কান থেকে বের করার পর তারা হাজির হয় আর হুজুরকে বলেন, তুই বেশি বাড়াবাড়ি করতেছিস, চলে যা। আমরা আজ হোক কাল হোক তোর ক্ষতি করব। আমাদের ধরলেও আমার বংশের কেউ না কেউ তোর বংশের উপর আক্রমণ করবে। হুজুর বলেন যে সেইটা দেখা যাবে, আগে তোরা বল তোরা কেন এখানে আসছিস। তখন বলে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে, আমরা আমাদের কাজ শেষ করে তারপর যাব, বাধা দিতে আসিস না। আমাদের কিছুই হবে না, আমাদেরকে ধরলেও লাভ হবে না। এভাবে হুজুরের সাথে কথা কাটাকাটি করে। হুজুর বলে তোদেরকে আজকে জবাই করে দিব। এইটা বলে উনি পিচ্চি হুজুরকে বলেন যে আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন। এনায়েত হুজুর সহ তিনজনে তখন তেলাওয়াত করছেন, তখন ওরা কান্না করে দিয়েছে আর বলে যে আমরা চলে যাব, আর আসবো না, আমাদেরকে ছেড়ে দেন। কিন্তু হুজুর ওদেরকে ছাড়েনি, বোতলে ভরে ফেলেছেন। কিছুক্ষণ পর আমি একটু স্বাভাবিক হই, তখন আমার শরীর খুব শান্ত লাগছিল। মাথা ব্যথা যে ছিল আমি ভুলেই গিয়েছিলাম। শরীর এত শান্ত লাগছে কাউকে বলে বোঝানো যাবে না। আমার এখনো মনে পড়ে আমি হুশ আসার পরপরই আমার আম্মুর কাছে ভাত খেতে চেয়েছি, এত এত ক্ষুধা লেগেছে আমার, মনে হচ্ছিল যে পুরো দুনিয়া আমি খেয়ে ফেলতে পারবো। হুজুরের কথায় যে কালো খাসি আনা হয়েছে সেটা জবাই করা হয়, তারপর আবার আমার হাত থেকে রক্ত নেন। খাসির রক্ত আর আমার রক্ত মিলিয়ে হুজুর কি পরেছেন তা আমি জানি না। সেই রক্তগুলা একটা গ্লাসের পানিতে মিশিয়ে আমার আব্বুকে দেন আর বলেন যে এগুলো আগামীকাল মাগরিবের আজানের পর পানিতে মিশিয়ে আমাকে গোসল করিয়ে ফেলতে। আমাকে তিনটা তাবিজ দেন শরীরে 21 দিন পরার জন্য, আর কিছু পানি পরা 3 বেলা করে 1 মাস খেতাম। সেদিন রাতেই হুজুর চলে যান আর বলে গেছেন আশা করি আর কোনো সমস্যা হবে না। এরপর হুজুরের কথা অনুযায়ী আমার আব্বু সব কাজ করেন, আমিও সব মেনে চলেছি। নামাজ কালাম কুরআন সবই পড়ছি। এভাবে 4-5 দিন কেটে যায়। একদিন আমার চাচি আসেন বিকেলে, আমার কাকার পায়ে ধরে ক্ষমা চান। আব্বুকে বলে দাদা আমি যা করেছি আসলে আমি বুঝিনি, আমাকে ক্ষমা করে দেন, হিংসার কবলে পড়ে এমন হয়েছে। সবাই ওকে নিয়ে মাথায় করে রাখে, আমারও তো মেয়ে আছে, আমার মেয়ের বেলাতে তো এমন হয় না, এই জন্য এই পাপ আমি করেছি। উনি অনেক কান্নাকাটি করার পর আমার আব্বু চাচা ফুফি ওনার কান্নাকাটি আহাজারি দেখে আমার আব্বু সরল মনে গলে যান। আমার চাচাকে বলেন জাফর যা হয়েছে ভুলে সংসার কর। যেহেতু সে নিজের ভুল স্বীকার করেছে মেনে নে, আর মানুষ বলতেই ভুল, হিংসার কবলে পড়ে এমন করেছে সে। আর তাছাড়া জুই তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, আর আব্বুর কথায় আমার চাচা সব মেনে নেন, আবার আগের মতো সংসার শুরু করেন। 2 দিন পর রমজান মাস শুরু, আমার ভাইয়ারা আমার জন্য এবং পরিবারের সকলের জন্য টাকা দেন। প্রথম রোজার দিন আমার সাথে অস্বাভাবিক একটা ঘটনা ঘটে, তখনও আমরা জানতাম না আমার সাথে এর থেকেও ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। আমি দুপুরে কুরআন পড়ছি, আমি আর আমার কাজিন সেই চাচির মেয়ে নাম মিম, সে আমাকে বলছে আপু আমার ভালো লাগছে না, আমার বিরক্ত লাগছে, তুমি পড়ো আমি যাচ্ছি। সে চলে যাবার পর বেশ কিছুক্ষণ আমি কুরআন তেলাওয়াত করি। আমার আব্বু বলে দিয়েছে এইবারে রোজাতে যেন আমি 2 খতম দিতে পারি, তাহলে তিনি আমাকে সিলেটে ঘুরতে নিয়ে যাবেন। সেই লোভে আমি অনেকক্ষণ কুরআন পড়েছি, আমার হালকা হালকা ঘুম আসছে, আমি শুয়ে পড়ি। বলে রাখা ভালো আমার রুমের সাথে ছিল সুপারি বাগান, তার পাশেই ছিল বড় একটা গাব গাছ। আমার অনেক বেশি ঘুম, আমি তাকাতেও পারছি না এমন অবস্থা। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, একটা ঠান্ডা বাতাসে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ মেলে তাকিয়ে দেখি বাগানে আমার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে, আমার গায়ে যে জামাটা ঠিক সেইটাই পরে আছে, সেম টু সেম আমার মতো দেখতে। আমি ভেবেছি ঘুম থেকে উঠেছি তো তাই হয়তো এমন লাগছে, কিন্তু অনেকক্ষণ পরেও দেখি যে জিনিসটা দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই আমার মাথা এমন ব্যথা করছিল যে আমি আম্মু বলে ডাক দেই। আমার চেঁচানো শুনে আমার আম্মু আব্বু দুইজনই চলে আসছে। আর ঠিক তখনই সেই জিনিসটা আমার দিকে ফেরে, আর আমি দেখি যে আমার সামনে দাঁড়িয়ে আছি আর সেইটা আমার দিকে তাকিয়ে খুব রাগান্বিত হয়ে আছে। আমার আর কিছুই মনে নেই, আমি এত ভয় পেয়েছি কাউকে কিছু বলতেও পারছি না। আব্বু আম্মু ভাবছে হয়তো শরীর বেশি খারাপ তাই এমনটা হয়েছে। ইফতারের সময় সবাই খেতে বসেছে, আমিও বসেছি। আজান দেওয়ার সাথে সাথে আমি বাইরে তাকিয়েছি, দেখি যে আবার আমার মতো দেখতে মেয়েটা দাঁড়িয়ে আছে, আমার দিকে খুব বাজে ভাবে রেগে আছে মনে হচ্ছে। আমি খুব অন্যায় করেছি যেন তার সাথে। তখনও আমি ভয় চিৎকার করে উঠি। আমার দাদু বলে যে ওর আবার কি হয়েছে, এতদিন তো ভালোই ছিল, আবার কি সমস্যা? সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আমি বলতে যাব তখনই কেউ মনে হয় আমাকে বলতে দিল না। আমার দাদু আমার আব্বুকে বলে, তোর মায়ার নাটক এইগুলা আর ভালো লাগে না, ওরে উঠা, সবাই ইফতার করবে আর সে নাটক করে। তখন আমার আম্মু রেগে যান আর বলে, আপনার সমস্যা হলে আপনি যান, আমার মেয়েকে এসব বলার সাহস পান কই? বলে রাখা ভালো, আমার দাদু আমাকে দেখতে পারতেন না, সবসময় মিমের দিকে টানতেন, আমার এসবে মাথা ব্যথা নেই। সেই দিন রাতে ঘুমাতে যাই, আমি ঘুমানোর আগে আমার আম্মু আমার চুল আঁচড়ে সুন্দর করে বেঁধে দেন। সেদিনও চুল খুলতে খুলতে আম্মু বলে, কি রে জুই, চুলে তো পরশুদিনও তেল দিলাম আর এখন দেখি কেমন উস্কো খুস্কো হয়ে আছে। চিরুনে দিয়ে মাথা আঁচড়াতেই নিচে তখনই অস্বাভাবিকভাবে আমার সব চুলে জট বেঁধে যাচ্ছে, এর আগে আমার কখনো এমন হয়নি। যতবার আঁচড়ায় ততবার আমার মাথার চুল সব উঠে যায়। আমার আম্মু আমার বড় চাচিকে দেখান, চাচি বলে, বুঝতেছি না এভাবে চুল উঠে যাচ্ছে কেন, এক কাজ কর, কালকে ওকে একটু ডাক্তারের কাছে দেখিয়ে আনতো, এমনটা হয় ভিটামিনের অভাবে। আমার চাচি বড়জন খুব ভালো মানুষ, ওনার মনে হালকা সন্দেহ হয়, কারণ আমার সেজো চাচি যিনি এসব কিছু করছেন ওনার হুট করে ভালো হয়ে যাওয়া বড় চাচি সহজে নিতে পারেননি। আবার আমাকে এত আদর যত্ন আসলে মেনে নেওয়া যায় না, অতি ভক্তি চোরের লক্ষণ সবাই জানে। সেদিন রাতে আমার বড় চাচি আম্মুকে বলেন, রোকসানা আমি আজকে জুয়ের সাথে ঘুমাবো, তুই যা। আমার বড় চাচির তিন ছেলে, একজন আমার ভাইয়াদের সাথে আমেরিকাতে আর দুইজন ঢাকায় পড়ালেখা করেন, আমার চাচা নেই। আমার আব্বুর পরে আমার বড় চাচা হন, কিন্তু ভাগ্য খারাপ আমার চাচা রোড অ্যাক্সিডেন্টে মারা যান, সেই থেকে চাচি আমাদের সাথেই আছেন। যদিও তখন কেউ আলাদা হয়নি, সবাই একত্রেই ছিল। আমার প্রবলেমগুলা করার চার মাস পর যে যার মতো করে আলাদা হয়ে যান। সেদিন বড় চাচি সন্দেহ থেকে আমার সাথে ঘুমান, আর সেদিন রাতে খুব বাজে একটা ঘটনা ঘটে। আমি ঘুমাচ্ছি, কিছুক্ষণ পর মনে হয়েছে আমার পা ধরে যেন কেউ জোরে জোরে টানছে। আমি ঘুমের মাঝেও ব্যথা পাচ্ছি, বাস্তব মনে হচ্ছে আমার। আমি যখন চোখ মেলে তাকাই তখন সামনে বড় বড় দুজন মানুষ দাঁড়িয়ে আছেন দেখলাম, যাদের উচ্চতা আমাদের ছাদের দেওয়াল সমান, তাদের মাথা ছাদের সাথে যেন লেগে পড়েছে। দুইজনে আমাকে এত জোরে চেপে ধরেন আমি লাফ দিয়ে উঠে বসি, আমার সাথে চাচিয়ে উঠে পড়েন আর দেখেন আমার পায়ের পুরো আঙুল থেকে রক্ত পড়ছে আর গলায় লাল দাগ বসে আছে। এসব দেখে চাচি সবাইকে ডাকেন আর সব কিছু দেখে সবাই হতবাক হয়ে যায়, কি হচ্ছে এসব আবার নতুন করে। সেদিন রাত পার করে সকালে বড় চাচি আমাকে জিজ্ঞেস করেন সেজো চাচি আমাকে কিছু খেতে দিয়েছিল কিনা, বা অস্বাভাবিক কিছু আমার সাথে করেছে কিনা। আমার এমন কিছুই মনে পড়ে না তাই আমি বলি না, তার কিছুক্ষণ পরে আমার মাথা খুব ব্যথা করছিল। আমি নিজের চুল নিজে টানছি আর বলছি, চাচি আম্মা আমার খুব কষ্ট হচ্ছে। উনি সবাইকে ডেকে আনেন, দোয়া কালাম পড়ছেন, কিন্তু কিছুই কমছে না। আমি যে বালিশে ঘুমাই সেইটাতে মাথা রাখলে আমার মন চায় আমি মরে যাই, আর মাথাটা যেন ব্যথাটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আমি শুধু হাত দিয়ে বালিশ সরিয়ে ফেলি, আবার আম্মু মাথার নিচে বালিশ দেন, আমি সরিয়ে ফেলি। এভাবে কতক্ষণ যাবার পর আমার দাদু বলে, বউ এলে বালিশ দিস না, দেখ না বালিশ সরিয়ে ফেলে, বালিশে শুলে মনে হয় বেশি ব্যথা হয়। এইটা বলার সাথে সাথে সেজ চাচি বলে, আরে বালিশে কি হবে, এদিকে দেন, কিছু হবে না, বালিশ মাথার কাছে দে, ভালো লাগবে। কিন্তু আমার বড় চাচি হুট করে বালিশটা নিয়ে দেখেন বালিশে নতুন করে সেলাই করা, ওনার সন্দেহ হয়, তাই উনি বালিশটা সবার সামনে ছিঁড়ে ফেলেন আর দেখেন বালিশের মধ্যে 11টা নতুন সিলভারের তাবিজ কেউ ঢুকিয়ে আবার নতুন করে সেলাই করে দিয়েছে। যে বালিশে আমি রাতে ঘুমাই শুধু সেটাতেই এমন, বাকিগুলোতে কোনো সমস্যা নেই। আর তখনই বালিশের মধ্যে তাবিজ দেখে সবাই হতবাক হয়ে যায়। এর আগে এমন কোনো কিছুই হয়নি। আমার বড় চাচি সবার সামনে সেজ চাচিকে বলে, তুই করছিস এইটা, তুই ছাড়া এগুলো কেউ করবে না। কেন করছিস বল, তুই বারবার মেয়েটার ক্ষতি কেন করতে চাস? কিন্তু উনি অস্বীকার করে। আমার সেজ চাচাও বউয়ের হয়ে আবার সবার বিপক্ষে চলে যান। ওনার মতে এটা তিনি আগে করেছেন, কিন্তু এবার উনি এটা করেননি। এটা নিয়ে অনেক ঝগড়া এবং ঝামেলা হয়। সেদিন রাতে গ্রামের মেম্বার আবার আমার আব্বুদের মামা এসে সবাইকে আলাদা করে দেন, বলেন যে যার বাড়ি তার তার বাড়িতে থাকবেন। যেহেতু আমার বড় চাচির স্বামী নেই, ছেলে একটা মাত্র আমেরিকাতে গেছেন, আর আমার বড় চাচি মানুষ খুব ভালো এবং তার কোনো মেয়ে নেই, উনি আমাকে খুবই ভালোবাসেন, তাই ওনার দায়িত্ব আমার আব্বু নেন এবং ভাইয়ারাও। আমার বড় চাচি এখনো আমাদের সাথেই আছেন, ওনার ছেলে বিয়ে করেছে, বউ নিয়ে আমেরিকা চলে গেছে, তবুও আমার ভাইয়ারা ওনাকে আমার আম্মুর সাথে রেখেছেন। তো যাই হোক, আলাদা হলে কি হয়েছে, ঘর কিন্তু একই ছিল, একটাই ঘরে সবাই থাকত, কিন্তু হাড়ি আলাদা ছিল। আমার ভাইয়ারা তার পরের দিন দাদুকে বলছে, আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন, আর না চাইলে নেই, যদি আমাদের সাথে থাকেন তাহলে মাইজদি বাসায় চলেন, কখনো আমরা ঘর দিলে তারপর গ্রামে এসেন। কিন্তু উনি ওনার সেজ ছেলেকে ছেড়ে যাবে না, ওনার স্বামীর কবর এখানে, আরো নানান উদাহরণ দিয়েছে। মজার বিষয়ে আমরা যখনই বাসার উদ্দেশ্যে সবকিছু ঠিকঠাক করি, ঠিক তখনই আমি ভয়ানক অসুস্থ হয়ে যাই। আমি আমার রুমে কারো উপস্থিতি বুঝতাম, মনে হতো কেউ আমাকে গভীরভাবে দেখছে, খুব নোংরা নোংরা সব স্বপ্ন দেখতাম। আমি দেখতাম আমি আমার ভাইয়াদের সাথে শারীরিক সম্পর্ক করছি, আস্তাগফিরুল্লাহ। আবার আমার বাবার সাথে বিভিন্ন ছেলেদের সাথে এসব দেখে আমি লাফ দিয়ে উঠে যেতাম, আর তখনই মনে হতো আমার শরীর থেকে কিছু নেমে গেছে, আর দিন দিন মুখে ব্রণ উঠে যাচ্ছে, শরীর শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এসব দেখার পর আমার নানু আবার বলেন হুজুরদেরকে ডাকতে, কিন্তু কেউ এবার কিছুই আমলে নেন না, বলে যে আগের সমস্যা এটা না, এগুলো আমার শারীরিক সমস্যা। ডাক্তার দেখানো হয় আলহামদুলিল্লাহ, সব ঠিক। এভাবে চলতে চলতে আমার HSC পরীক্ষা চলে এসছে, 7 মাস পর এক্সাম, কিন্তু পড়ালেখা কিচ্ছু হচ্ছে না। একদিন আমি আমার ফুফুকে সব বলছি আমার স্বপ্নের কথা, তখন ফুফু বলে, এটা কতদিন ধরে হচ্ছে? আমি বললাম 3-4 মাস একই স্বপ্ন দেখি, আমার মনে হয় কেউ রাতে আমার দিকে তাকিয়ে থাকে, চোখ খুলে তাকালে দেখি কেউ শরীর থেকে নেমে যাচ্ছে। আমার ফুফি বলে, তুই আগে এসব আমাকে বলিসনি কেন? আমার ফুফি আম্মুকে কল দিয়ে খুব বকাঝকা করেন। আমার সাথে ঘুমাতেন আমার বড় চাচি, এর মাঝে
বলে রাখা ভালো, আমার সাথে তেমন ভয়ঙ্কর কোনো কিছু হয়নি। একদিন আমার সেজ চাচি মিলাদ পড়াচ্ছেন, তারা নতুন ঘরে উঠছেন, তাই সেদিন বিকেলে আমাদের ঘরে বিরিয়ানি দেন তারা। আমার খুবই পছন্দ সেটি, তাই আমি সবার আগেই খেয়ে ফেলি। আম্মু আমাকে মানা করেছিলেন, কিন্তু আমি সেসব কিছু না শুনে সব খেয়ে ফেলি। সেদিন রাতে শুরু হয় আমার জীবন বদলে দেওয়ার মতো ভয়ঙ্কর কাহিনী। আমার যেহেতু সামনে এক্সাম, তাই আমি রাত জেগে পড়তাম। তো সেটা গরমকাল ছিল, আমি জানালা খুলে পড়ছি, আম্মু খাটে ঘুমাচ্ছেন। একটু পর মনে হয়েছে আমার আম্মু উঠে গেছেন, আমি পাত্তা দিইনি। আমি পড়ছিলাম, কিছুক্ষণ সময় যাবার পরেও দেখি আমার আম্মু আসছে না, তাই আমি উঠে রুম থেকে বের হই। আমি খাটের দিকে তাকাইনি, এইটা আমার অনেক বড় একটা ভুল ছিল। সেদিন ঘরে আমার আম্মু আর আমি ছিলাম। আমার আব্বু যেহেতু ডাক্তার, তাই ওনার সেদিন মিটিং ছিল, সেদিন রাতে উনি আসেননি। বড় চাচি ওনার বাপের বাড়ি গেছেন, পরের দিন আসবেন। আমি বাকি রুমগুলোতে দেখলাম, দেখি আম্মু নেই, কিন্তু বাহিরে কলপাট থেকে পানির ঝপ ঝপ আওয়াজ আসছে। আমার মাথার মধ্যে কিছুক্ষণের জন্য মনে হয়েছে আম্মু কি বোকা নাকি, ভিতরে ওয়াশরুম ফেলে বাহিরে গেছে। আমিও লাইট হাতে নিয়ে বের হয়ে যাই, দেখি আম্মু ঝুঁকে কি যেন করছে। জিজ্ঞেস করলাম, আম্মু এত দেরি হচ্ছে কেন, আর আপনি ভিতর ফেলে বাহিরে কেন আসছেন? উনি চুপচাপ কোনো উত্তর দেন না। আমি যেতে যেতে একদম কাছে চলে যাই, নিচের দিকে তাকিয়ে আছেন তিনি, কোনো কথা বলছেন না। আমার বিরক্তি একটা ভাব আসে, তাই বলি আমার পরীক্ষা পড়তে হবে, আর আপনি এখানে এসে নাটক করছেন, ঘরে চলেন, আমার পড়তে হবে। এইটা বলে আমি জিনিসটার হাত ধরে টান দিব, তখনই আমার শরীর হিম হয়ে যায়। আমার সামনে আমার আম্মু না, আমার সামনে যিনি ছিলেন ওনার চেহারা খুবই ভয়ানক, চুলগুলো ছিল হাফ, মনে হচ্ছে যেন কেটে ইচ্ছে করে স্টাইল করে রেখেছেন। আর ফেস ছিল আমার আম্মুর বড় বোনের, যিনি এক বছর আগে মারা গেছেন তার। আমার পুরো শরীর ফিউজ হয়ে গেছে, নড়বার ক্ষমতা নেই। আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আমার গলা চেপে ধরে রেখেছিল, কতক্ষণ এভাবে ছিলাম জানি না। পেছন থেকে আমার দাদি এসে আমাকে ধরে ফেললেন, আমি সেখানে মাথা ঘুরে পড়ে যাই। আমার জ্ঞান আসে পরের দিন দুপুর বেলা, আর শরীরে খুব বেশি জ্বর চলে এসেছিল। সেদিন রাত ছিল দুইটা, আমার দাদি উঠেছেন তাহাজ্জুদ পড়বে, কিন্তু বাইরে লাইটের আলো দেখে দরজা খুললেন, আর দেখেন আমি আমাদের কলপারে কার সাথে যেন কথা বলছি। দাদি প্রথমে ভেবেছে আমরা মেয়ে, তাই অত ভালোভাবে দেখেননি, কিন্তু পরে আবার দেখেন যে আমি একা, তাই উনি বের হয়ে আমাকে পেছন থেকে ডাকেন, আর আমি সাথে সাথে অজ্ঞান হারিয়ে ফেলি। বাকিটা সবাই আমার মুখ থেকে শোনেন। আমার আম্মু আর দেরি না করে আমার ফুফিকে খবর দেন। ফুফি আসার সময় হুজুর আগেরগুলোকেও নিয়ে আসেন, কিন্তু ওনারা বাড়িতে ঢুকেই বলেন যে আমাদের দ্বারা এটা সম্ভব না, আমরা এটা আর করতে পারবো না, এটা অনেক দিন হয়ে গেছে, আমাদের পক্ষে এটা আর সম্ভব না, এটা পেটে খাওয়ানো হয়েছে, আর তাছাড়া এটা তাবিজের মাধ্যমে শরীরে মিশে গেছে, আপনারা আমাকে আগে খবর যদি দিতেন, কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে। সবাই অনুরোধ করছে, কিন্তু ওনারা সেখান থেকে চলেই গেলেন। আমার শরীর ধীরে ধীরে খুব বাজে হয়ে যাচ্ছে, কত কত কবিরাজ দেখাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। আমার পরিবারের সকলের ঘুম হারাম হয়ে গেছে, রাখি বা এসব কালো জাদু কাটানোর লোক খুঁজে না পাওয়াতে। এখান দিয়ে আমার নতুন করে যেটা সংযুক্ত হলো, সেটা হচ্ছে আমি নাকি কাঁচা মাছ খেতাম, আর না দিলে পাগলামি করতাম। গ্রামের সব মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করত, সবাই বলতো সুন্দরী দেখে ভূতে ধরেছে, আরো কত কি। পুরো বাজার, দোকান পাট সব জায়গায় খবর হয়ে গেছে যে চেয়ারম্যানের নাতনিকে জিন ভূতে ধরেছে। পুরো গ্রাম রটে গেছে আমাকে ভূতে ধরেছে। খুব অপমান করে আমার পরিবারের লোকদের কথা বলতেন তারা। আমার আব্বুর কাছে রোগীরা আসলেও প্রশ্ন করতেন, ডাক্তার সাহেব আপনার মেয়েকে নাকি জিন ভূতে ধরছে, সত্যি নাকি? এসব কিছু আপনার মেয়ের অভিনয়, দেখেন কোন পোলার লগে প্রেম করছে। হ্যাঁ, আর এখন মানসিক রোগী হয়ে গেছে। আমার আব্বু ভীষণ কষ্ট পেতেন, কিন্তু কাউকে কিছু বলতেন না। আমাকে তিনি খুবই ভালোবাসেন, তাই সব কিছু সহ্য করতেন। এদিক দিয়ে আমার অবস্থার কথা বাদই দিলাম, যেটা দিন দিন খুব খারাপ হচ্ছে। একদিন আম্মু কাঁচা মাঠ মাছ কাটছিল, আমি দেখি এবং খেতে যাচ্ছিলাম, আম্মু দেননি, অনেক বকাঝকা করলেন। আমি রুমে এসে আমার এত সাথের চুলগুলো নিজেই কেটে ফেললাম। আমার আম্মুর সেদিন কান্না এখনো চোখে ভাসে। উনি সেই চুলগুলো খুব যত্নে গড়ে তুলেছিলেন। চুলগুলো আমার কোমরের নিচে পড়ে যেত আর আমি সেগুলো কেটে ফেলেছি, একটুও মায়া হয়নি। আমার বড় চাচি এসব দেখে হতাশ, কত কবিরাজ দেখাচ্ছে, সবাই টাকা খেয়ে চলে যেতেন, কাজ হতো না, রাত বিরাতে বের হয়ে যেতাম আমি। এদিক দিয়ে আমার এক্সামের সময় হার মাত্র এক মাস। আমার বড় মামার শ্বশুর কোথায় থেকে একটা কবিরাজ ধরে আনেন, নোয়াখালী ভাষায় সেই কবিরাজকে খোনার বলেন। উনি এসে আমাকে দেখে বলেন, আমার পক্ষে পুরোপুরি সুস্থ করা সম্ভব না, তবে আমি কিছু কাজ করে দিব, দুই থেকে তিন মাস ভালো থাকবে, সবাই যদি রাজি হন, সেহেতু সামনে এক্সাম, তাই সবাই ভাবছে এই সুযোগে এক্সামটা শেষ হোক। কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি, আমার সমস্যা লেগেই ছিল, তবে আগের থেকে তুলনামূলক কম। এভাবেই আমি এক্সাম শেষ করি। একদিন আমার দাদি হঠাৎ আমার আব্বুকে ডেকে নেন আর বলেন যে, আমাকে মাফ করে দিস বাপ, আমি তোর মেয়ের সাথে অনেক অন্যায় করেছি, আমি সব জেনেও চুপ ছিলাম, রাবেয়াকে, মানে আমার ফুফি, রাবেয়াকে বলবো ভেবেও বলিনি, ভাবছি সমস্যা বাড়বে, তাই এসব কিছুর পিছনে দায়ী জাফরের বউ, মানে আমার সেজ চাচি। আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়তে উঠলে দেখতাম সে বিভিন্ন তাবিজ পরাতো, আবার কিছু জিনিস মিশিয়ে তোর মাইয়ারে খাবারের সাথে খাওয়াইতো। আমি জাফরের বউয়ের রুমে অনেকগুলো তাবিজ দেখছি, যেগুলো তোর মাইয়ার বালিশের নিচে আসিল, আমি জেনেও চুপ আসিলাম, আমি চাইনি আমার জাফরের সংসারটা ভেঙে যাক, আমাকে মাফ করে দিস, এসব বলে দাদি অনেক কান্নাকাটি করেন। পরের দিন শুক্রবার আমার দাদি সকালে মারা যান। সব জানার পরেও মহিলা অস্বীকার করে সবকিছু, চাচাকেও কালো জাদু করে, তার হাতের মুঠোয় করে ফেলেছেন তিনি। আমার দাদি মারা যাবার পর আমি দাদিকে দেখতাম, আবার দেখতাম একটা ভয়ানক মহিলাকে, আমাকে খুব মারতো সে, একদিন রাতে তো আমাকে প্রায় মেরেই ফেলতেছিল, আল্লাহ হায়াত রেখেছে তাই আমি বেঁচে গেছি। আমার অবস্থার অবনতি হচ্ছে দিন দিন, কিন্তু কোনো ফয়সালা হচ্ছে না। এই অবস্থায় আমার রেজাল্ট দিল, আমি মোটামুটি পাশ করি। এর মাঝে আমার ভাইয়ারা ইমিগ্রেশনে আমার আব্বু আম্মু আমার জন্য অ্যাপ্লাই করেন, আমাকে আর দেশে রাখবেন না তারা। আমার বড় চাচি ওনাকে নিতে চাচ্ছিল, কিন্তু উনি যাবে না, ওনার দুই ছেলের পড়া শেষ হয়নি, তাই আরো নানা ইস্যু দেখান তিনি, তাই উনি যাবেন না। একদিন রাতে আমার খুব জ্বর আসে, কোনোভাবেই কমছে না, আবার হাসপাতালে ভর্তি করা হলো, কিন্তু লাভ হয়নি, হুজুর ডাকা হলো, আপাতত সুস্থ হই। এভাবে চলতে চলতে 2016 সাল আসে, কয়েকদিন ভালো কয়েকদিন খারাপ, এভাবেই চলছিল, কিন্তু আমি পুরোপুরি ভালো হচ্ছিলাম না। যতবার এমব্যাসিতে যাইতাম রিজেক্ট হতাম, শুধু আমি আর কেউ না। আমার জন্য আব্বু আম্মুর দুইবার ভিসা ক্যান্সেল হয়, ওনারা আমাকে ফেলে জীবনেও যাবেন না, ওনাদের সব ওকে হয়ে যেত, ফ্লাইট ডেটও পড়ে যেত, কিন্তু আমার বিভিন্ন কারণে হতো না, উল্টো রিজেকশন আসতো, রিজেক্ট করে দিত এম্বাসি। সিদ্ধান্ত নিলেন বিয়ে দিবেন আমার, তাও বাধা, আমার বিয়ে বন্ধ, বিয়ের জন্য কেউ আসতো না, পাগল বলে চলে যেত। এভাবে চলতে চলতে আমার বড় ভাই দেশে আসেন। আমার অবস্থা দেখে ভাইয়া ওনার কাছের কয়েকজন ফ্রেন্ডকে জানান, ওরা বিভিন্ন কবিরাজের সন্ধান দিত, সেখানে আমাকে নিয়ে যাওয়া হতো। কয়েকদিন আমি ভালো থাকতাম, কিন্তু আবার সেই সমস্যা ফিরে আসতো। নতুন করে যোগ হয় রাতের ঘুমের মধ্যে বের হয়ে যাওয়া। একদিন বের হয়ে বাগানে চলে যাচ্ছিলাম, কিন্তু আমার চাচি ধরে ফেলেন। এভাবেই দিন কাটাচ্ছে সবাই মানসিক রোগী হয়ে। আমার ভাইয়া বিয়ে করেন, উনি বউ নিয়ে আমেরিকাতে চলে যান, কিন্তু আমরা তখনও যেতে পারছি না। 2016 মাঝখানে আমার সেজ চাচির মেয়ে মিম, সে একটা ছেলের সাথে পালিয়ে যায়। আসলে পাপ কখনো বাপকেও ছাড়ে না। তার ঠিক 2 মাস পর আমার সেই কাজিনটি চলে আসে। অনেক ঝামেলা হয়, সালিশ বিচার অনেক কিছুর মাধ্যমে ডিভোর্স হয় মিমের। এপ্রিলের 3 তারিখে আমার কাজিন সুইসাইড করে। আমার চাচির পাপের শাস্তি হয়তো আমার বোনকে দেওয়া হয়েছে। আমি খুবই কষ্ট পেয়েছি, আমার বোনটাকে আমি খুবই ভালোবাসতাম। কিছুদিন পর আল্লাহর হুকুমে হয়তো চাচি নিজ থেকেই এসে সবকিছু স্বীকার করেন এবং আমার আম্মু আব্বু সবার পায়ে ধরে অঝরে কান্না করেন, ক্ষমা চান ওনার পাপের জন্য। হয়তো তিনি তার মেয়েকে হারিয়েছেন সেই জন্যে, কিন্তু আমার সাথে হওয়া অন্যায়ের জন্য ওনাকে কেউ ক্ষমা করতে চাচ্ছিল না। সবাই মুখ ফিরিয়ে নিলেও আমি কেন জানি পারিনি। সেদিন আমার চাচির কান্নাতে আমিও কেঁদেছি। আমার চাচি কথা দিয়েছেন উনি সব কিছু কেটে ফেলবেন। চাচি ওনার কথা রাখেন, উনি পরের দিন আমাদের নোয়াখালী মোসাপুর যান এবং সেগুলো কাটিয়ে আসেন। আমার আব্বু আম্মুও আস্তে আস্তে ওনাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার হুকুমে 1 মাসের মধ্যে আমি সুস্থ হই এবং সেই মাসেই আমরা আমেরিকার ভিসা পেয়ে যাই। টিকিট ডেট সব ফাইনাল হয়ে যায়। আমার সেদিনের কথা মনে পড়লে এখনো কষ্ট হয়। আমার বড় চাচিকে রেখে যেতে আমার খুব কষ্ট হচ্ছিল, তবুও কি আর করা, আমরা চলে যাই। আব্বু আম্মু 1 বছর পর পর দেশে আসতেন, আমি সেখানে গিয়েই ইন্টার কমপ্লিট করি। তো আমরা শুনে ফেললাম আমাদেরকে আমাদেরই একজন লিসেনারের পাঠানো একটি ঘটনা, তার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা। তো বেসিক্যালি এই ঘটনাটি আমি বলে নিতে চাই যে এটি পড়তে আমার একটু কষ্ট হয়েছে, হয়তো আপনারা যারা শুনেছেন তারা শুনে হয়তো বুঝতে পেরেছেন, কারণ আমার পড়তে একটু কষ্ট হচ্ছিল বিকজ এই ঘটনাটার মধ্যে বেশ কিছু স্পেলিং মিস্টেক্স ছিল, এর জন্য আমি আসলে ধরতে পারছিলাম না কোনখানে কি হয়েছে। তো আশা করছি আপনারা সেই ব্যাপারগুলোর জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমি আমার যথেষ্ট যথাসাধ্য চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন আর প্লিজ। ওকে, আর আমাদেরকে এই ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন সেই আপুটি আমাদেরকে তার নাম প্রকাশ করতে তিনি অনিচ্ছা প্রকাশ করেছেন, দ্যাটস ওয়াই আমরা তার নামটি এখানে প্রকাশ করছি না। তো কালো জাদু বা কুফরি কালাম করে কিন্তু একটা স্বাভাবিক জীবনকে তছনছ করে দেওয়া যায়, আমরা কিন্তু এই ঘটনাতে সেইটারই একটা নিদর্শন পেলাম। আর এসব কাজ যারা করে তাদের ইহকাল এবং পরকাল দুটোই কিন্তু নষ্ট হয়। শয়তানের অসুয়াশায় পড়ে এই ধরনের নির্বুদ্ধিতার পরিচয় দেওয়া আসলেই খুবই দুঃখজনক। আমরা এই ধরনের কোনো অসুয়াশায় পড়ব না ইনশাল্লাহ, এবং আমরা সঠিক পথে চলব। তো চলুন লিসনার, আপনাদেরকে আমরা আর দেরি করাব না, আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আজকে যেটি আপনাদের জন্য অপেক্ষা করছে। আর আপনারা তো অবশ্যই শুনছেন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। তো শুনতে থাকুন ভূত গল্প, চলে যাচ্ছি পরের ঘটনায়।
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা শুনছেন স্বাধীন মিউজিকে ভূত গল্প, সাথে আছি আমি বরাবরের মতন অভি। আর প্রত্যেক সোমবার রাত 11টা মানে ভূত গল্পের রাত, সপ্তাহে মানে ছয় দিন পর আবার ফিরে আসলো ভূত গল্প। তো আজকে ভূত গল্পের 91তম এপিসোড ছিল, সাথে আমি আপনাদের সাথে আছি। প্রথমে আপনাদের কাছ থেকে আমি একটু ক্ষমা চেয়ে নেব, কারণ আজকে আমরা প্রপারলি 11টার সময় শোটা রান করতে পারিনি, কারণ আমাদের একটু সার্ভারে ঝামেলা ছিল, স্বাধীনের সার্ভারে ঝামেলা ছিল। তো আমরা হচ্ছে লাইভ পডকাস্টটা ঠিক 11টায় আমরা প্রচার করতে পারিনি, সেটা আমরা লেট হয়ে 11:15 কি সামথিং বেজে গিয়েছে, এই কারণে একটু লেট হয়ে গেল। তো যে কারণে হচ্ছে লেট হওয়ার কারণেই আপনাদের কাছ থেকে ক্ষমা চাওয়া যে আমরা আসলে প্রপারলি 11টার সময় আমাদের, কিন্তু অবশেষে কিন্তু আমরা শোটা ঠিক সাকসেসফুল ভাবে রান করতে পেরেছি। ইভেন এখনো আমি খুলনায় বসে শো চালাচ্ছি, খুলনায় কারেন্ট নাই, ইভেন IPS এ ব্যাকআপে আমার শোটা চলছে, কারণ হচ্ছে খুলনায় সারা বাংলাদেশে মোটামুটি সব জায়গায় বৃষ্টি হয়েছে, খুলনায় আজকে এই প্রথম এই গরমের ভিতরে বৃষ্টি হলো। তো এখনো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, এর ভিতরে ভূত গল্প আসলে ভালো লাগছে। আমি কোনো সময় না কানে হেডফোন দিয়ে কোনো সময় লাইভ শুনিনি, বিশেষ করে আমার ভূত গল্পে কোনো সময় লাইভ আমি কানে শুনি নাই, কিন্তু আজকে কেন জানি মনে হলো যে খেতা গায়ে দিয়ে একটু কানে হেডফোন দিয়ে শোটা শুনি, দেখি ভেরিয়েশন কেমন লাগে। আসলে খুব কি বলবো, আমারই ভালো লেগেছে। যাই হোক, আজকে যে আমরা যেটা করেছি সেটা হচ্ছিল আমরা ভূত গল্পে হচ্ছিল নতুন একটা সিরিজ চালু করেছি সিনে ডাকাত নামে। তো এটা হচ্ছে অনেক বড় একটা সিরিজ, এর পার্ট বাই পার্ট ভূত গল্পে চলবে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন, যারা কমেন্ট করে স্বাধীনে জানাবেন তারাও ভালো, আর যারা কমেন্ট করতে চান ভবিষ্যতে, যারা ধরেন আজকে যারা লাইভ শুনছেন, লাইভের পরে যারা প্রিমিয়ার সাবস্ক্রাইব যারা শোনেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি সিনে ডাকাত ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজটা একটু মনে রাখতে হবে, www.facebook.com/ভূতগল্প.স্বাধীন, এই সার্চ দিলে ভূতগল্প.স্বাধীন, ভূতগল্প.স্বাধীন এইভাবে সার্চ দিলে আমাদের ফেসবুকে ভূত গল্পের অফিসিয়াল পেজটা চলে পাবেন, হাতে পাবেন। তো ওইখানে ফলো দিয়ে রাখবেন আর আপনাদের বিশেষ কমেন্ট করে জানাবেন। আর সেকেন্ড যে কালো জাদুর ঘটনাটা ছিল, এটা রিসেন্টলি একটা আপুর সাথে ঘটে গিয়েছে। তো সে আপু তার নাম বলতে অনিচ্ছুক, সে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই ঘটনাটা পাবলিশ করেন, বাট আমার নাম বলা যাবে না। সে আল্লাহ দিলে সে ভালো আছে, সুস্থ আছে। আসলে কালো জাদু জিনিসটা এত খারাপ, আপনারা রিসেন্টলি বলিউডে একটা শয়তান নামে একটা মুভি বেরোইছে, মুভিটা দেখেন, খুবই ভালো লাগবে। যেহেতু আমরা তার্কিস মুভি, ইন্দোনেশিয়ান মুভি আমরা বুঝি না, তাদের ল্যাঙ্গুয়েজ বুঝি না, কালো জাদু তারপর বান মারা এইসব বেশিরভাগ ইন্দোনেশিয়া তার্কিস মুভি করে, তো আমরা যেটা বুঝি না আমরা বাংলা সাবটাইটেল দেখে মুভিগুলো দেখি, বিধা অতটা ভালো লাগে না। তো শয়তানের যে ব্যাপারটা হচ্ছে এটা কালো জাদু নিয়ে করা, আমার মনে হয় আপনারা যারা কালো জাদু পছন্দ করেন তাদের জন্যই বলিউড এই কালো শয়তান মুভিটা বানিয়েছে। তো আশা করি যারা আমার শুনছেন তারা অবশ্যই সময় করে একটু শয়তান মুভিটা দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আচ্ছা, আমি এবার একটু কমেন্ট বক্সে যাবো, অনেক গেদায় ফেললাম, রাত দেখতেছি 1:20। তো দেখি অনেকে আমাদের সাথে আছেন। আচ্ছা, আমি একদম প্রথমে যাব। প্রথমে যে ভাই আমাদের সাথে আছেন, কেমন আছেন আপনি অভি ভাই? জি, আমি ভালো আছি ভাই। আপনার নামটা না অ্যাপসে শো হচ্ছে না, বাট আপনি একটু এডিটে যেয়ে আপনার প্রোফাইলের স্বাধীন অ্যাপে প্রোফাইলে যেয়ে আপনার নামটা এডিট করবেন। আপনার নামটা আমি বলতে পারছি না, সরি, আপনি যদি একটু বলতেন আপনার নামটা কি আমি অবশ্যই বলতাম। বড় বড় মতন আমাদের সাথে অন্নব্রমীয় আমাদের সেকেন্ড কমেন্ট করেছেন, অন্নব্রমীয় আমাদের সাথে ভূত গল্প শুনছেন, উনি বলা লাগে না, উনি ইনশাল্লাহ ভূত গল্পের একটা কি বলবো নিয়মিত শ্রোতা, সে ভূত গল্পের ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে সে প্রত্যেক এপিসোড, এমন কোন এপিসোড নেই সে মিস করে নাই। আচ্ছা, আর আরেকজনের কথা না বললে নয়, আমাদের সাথে রিফাত বাবাও যুক্ত হয়ে যান। রিফাত বাবা মাঝে মাঝে আমাদের উপর একটু খেপে যান, আবার মাঝে মাঝে ভালোবাসেন, এই ভালোবাসা এই রাগারাগি এটাই তো পরিবার, তাই না? তো রিফাত বাবা বড় বড় মতন ভূত গল্পের ভালোবাসেন বিধায় সে প্রত্যেক সোমবার ঠিকই হাজির হয়ে যায়। তো রিফাত বাবা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, আমাদের সাথে এনাপ নীরব আমাদের সাথে আছে, সিলেট নীরব বলছি, ভাই প্লিজ রিপ্লাই। হ্যাঁ নীরব ভাই, আমি কিন্তু আপনার কমেন্টে রিপ্লাই দিছি। আচ্ছা, রিফাত বাবা লিখছেন, শালা ভূত ভাই লাইভ মোবারক, প্রতিবারের মতো আজও সাথে আছি, লাভ ইউ ভূত গল্প, লাভ ইউ ভাই। থ্যাংক ইউ ভাই, লাভ ইউ আপনাকেও। আচ্ছা, আমাদের সাথে নীরা বাবা লিখছে, হ্যালো ভাই আমার কাছে একটা গল্প আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, রিফাত বাবা লিখেছে, রিফাত বাবার কাছেও বলে ঘটনা আছে, সে লিখতে কষ্ট হয় অডিও ক্লিপ। অবশ্যই অবশ্যই আমি রিফাত বাবাকে বলবো বা নীরব ভাইকে বলবো যে আপনারা যদি না লিখতে পারেন অবশ্যই অডিও ক্লিপ ভয়েস ক্লিপ করে আমাদের কাছে পাঠাবেন। আমাদের কাছে পাঠানোর সিস্টেম হচ্ছে bhoot.golpo.show@gmail.com, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01703017895। এই দুটো অপশন আমি আবার বলি, 01703017895, bhoot.golpo.show@gmail.com, এই দুটো ওয়েতে আপনারা আপনাদের অডিও ক্লিপ পাঠাবেন। ইনশাল্লাহ আপনারা যদি শিওর দেন আপনাদের এই ঘটনা অন্য কোনো জায়গায় পাবলিশ হয়নি, অবশ্য অবশ্য আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের ঘটনা ভূত গল্পে পাবলিশ হবে। আচ্ছা, আমাদের সাথে ফারুক ভাই আমাদের সাথে আছেন, অনেকদিন পর আসলাম ভাই রংপুর থেকে, থ্যাংক ইউ ভাই ফারুক ভাই। আচ্ছা, এমদি শাকিল আমাদের সাথে আছে, হ্যালো দাদু ভাই কেমন আছেন? ভাইয়া শাকিল ভাই আমি ভালো আছি, আমি কি পার্সোনালি আপনাকে চিনি আমি ঠিক জানি না, যাই হোক শাকিল ভাই ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে বড় বড়ের মতন ফয়সাল আরিফিন ভাই আমাদের সাথে আছেন, সে লিখছেন সপ্তাহে একদিন স্পেশাল এপিসোড চাই। আচ্ছা আরিফিন ভাই, আমি অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি না, তারপর একটু হালকা হিন্ট দিই, ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব শিগগিরই খুব কিছু একটা হতে যাচ্ছে স্বাধীনে, খুব শিগগিরই আপনারা অ্যানাউন্সমেন্ট পাবেন, খুব শিগগিরই আপনারা নতুন কিছু একটা স্বাদ পেতে যাচ্ছেন, এটুকু জাস্ট আপনাদের বললাম। তো একটু সময় করেন ইনশাল্লাহ অনেক কিছুই পাবেন, এমন হতে পারে দেখা গেল এই মাসের থেকে নতুন স্বাদের কিছু পেতে পারেন আপনারা, যাই হোক। আচ্ছা আমাদের সাথে আছে, আচ্ছা সুন্দর আজকে এপিসোড, আচ্ছা শাকিল ভালো আছেন দাদু? জি ভাইয়া ভালো আছি। আচ্ছা ভাইয়া আবার লিখেছেন, লাভ ডায়েরি কি বন্ধ হয়ে গেছে অভি ভাই? না ভাইয়া, লাভ ডায়েরি বন্ধ হয়নি, লাভ ডায়েরি সিজন ওয়ানটা আমরা শেষ করেছি, সিজন টু খুব শিগগিরই আসবে, কারণটা আমি এখানেও বলে দিই, যেহেতু ভূত গল্পেরই তো লাভ ডায়েরি, তো ব্যাপারটা হচ্ছে আমরা চিন্ময়কে বাদ দিয়ে দিছি, চিন্ময়ী লাভ ডায়েরি কাজ করাতাম, তো সে ঠিক মতন সময় দিতে পারছিল না, সে ঠিক মতন আসতো না, রেকর্ড করতো না, তো এই কারণে তো ভূত গল্প আসলে পড়ে থাকবে না, বা কোনো ভূত গল্পের মানে আমার পার্সোনালি কোনো প্রোগ্রাম পড়ে থাকবে না কারোর জন্য, সে আপাতত এই জন্য লাভ ডায়েরিটা আপাতত সিজন ওয়ান হিসাবে আমরা হচ্ছে কুইট করে রেখেছি। খুব শিগগিরই একটা মেয়ে হোস্টের সাথে কথা হচ্ছে, সে আমাদেরই খুব কাছের ছোট বোন, সো তারে নিয়েই ইনশাল্লাহ সাজাবো লাভ ডায়েরি সেকেন্ড সিজন থেকে, তাকে নিয়ে আমরা সাজানোর প্ল্যানিং করছি, খুব শিগগিরই লাভ ডায়েরি সিজন টু পেয়ে যাবেন আশা করি। আচ্ছা আচ্ছা, এমডি মহসিন লিখছেন কবিরাজ রিয়াজের ঘটনা দরকার। হ্যাঁ কবিরাজ, কবিরাজ রিয়াজ ভাইয়ের ঘটনা, রিয়াজরাজ ভাইয়ের ঘটনা ইনশাল্লাহ 93 এপিসোডে পাবেন। হ্যাঁ 100% আমি গ্যারান্টি দিচ্ছি 93 এপিসোডে ইনশাল্লাহ পাবেন, তান্ত্রিক রিয়াজ ভাইয়ের ঘটনা পাবেন। আচ্ছা আচ্ছা, অন্নপ্রমে লিখেছেন সাইতান ভাই অজয় দেবগান, যে ইয়েস 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 অন্নপ ভাই, আপনি একটু সময় করে বা আপনারা যারা আমার লাইভ শুনছেন তারা অবশ্যই শয়তানটা একটু দেখেন। আচ্ছা ডিজে সাত্তার আমাদের সাথে আছে, ময়মন সিং বালুকা ময়মনসিং বালুকা থেকে শুনছি, কেমন আছেন ভাই? ফার্স্ট টাইম শুনছি আমি, আমি আপনাকে বলবো না ফার্স্ট টাইম, আপনি ইনশাল্লাহ আমি চাই আপনি কন্টিনিউ ভূত গল্প কন্টিনিউ করেন, ভূত গল্প শোনেন, ভূত গল্প প্যাটার্নগুলো আশা করি ভালো লাগবে, কারণ ভূত গল্প এখন সিরিজ নিয়ে কাজ করছে, ইনশাল্লাহ ভালো লাগবে। সেটা হচ্ছে ভালো লাগানো তো এখন তো আমার তো পুরো দায়িত্ব না, আপনাদের ভালো লাগতে হবে, আমি চেষ্টা করছি যে ভালো ভালো ঘটনা আপনাদের কাছে শেয়ার করা, তো ইনশাল্লাহ শোনেন, মনে হয় আপনাদের ভালো লাগবে, আপনার ভালো লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিফাত বাবা লিখছে সালাম বলতে সালা হয়ে গেছে, সরি ভাইয়া। জি ভাই আমি বুঝছি, মোটা মিস্টেক গেছে আমি বলতে চেয়েছিলাম, বাট যাই হোক একটা ফান হলো, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, জিজ্ঞাসার জন্য ভাইয়া লিখছে গত সপ্তাহে শুনতে পাইনি তাই। আচ্ছা গত সপ্তাহে শুনতে পাননি, গত সপ্তাহে আমি হচ্ছে পাবলিশ করে দিছি হচ্ছে লাভ ডায়েরি, মনে হয় 11 এপিসোড হচ্ছে লাস্ট সিজন ওয়ানে শেষ করছি, 11টা আছে, আপনারা চাইলে শুনে আসতে পারেন। আচ্ছা রিফাত বাবা আবার লিখেছেন, আচ্ছা ঠিক আছে, অর্ণব লিখেছে দেখছি ভাই আমি অসাম একটা মুভি। হ্যাঁ অর্ণব ভাই, মুভিটা আসলে অসাম, কিন্তু এন্ডিংটা আমার পছন্দ হয়নি, কারণ এত বড় একটা তান্ত্রিক যেটা সে একটা মিষ্টির ভিতরে খাওয়ায় মানুষের বশ করতে পারে, সে এত সিম্পল ভাবে তাকে মেরে ফেলতে পারবে, মানে তারে আমি 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 এন্ডিংটা আমার পছন্দ হয়নি। ব্যাপার হচ্ছে ভৌতিক হবে একটু অন্যরকম ব্যাপার, তাই না? আচ্ছা যাই হোক, আমাদের সাথে আছে, আচ্ছা আমি ফার্স্ট এপিসোড থেকে শুনছি ভূত গল্প, আমি আনিসুর রহমান। আচ্ছা আচ্ছা আনিস ভাই, আনিস ভাই, হ্যাঁ আনিস ভাই, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছিলেন যে লাভ ডায়রি কি বন্ধ হয়ে গেছে। আনিস ভাই আপনার নামটা একটু কষ্ট করে এডিট করে ফেলেন, আপনার নামটা আসলে শো হচ্ছে না, ফন্টের জন্য হচ্ছে কিনা জানি না, আপনি ইংলিশে লিখতে পারেন। আনিস ভাই আমি আপনাকে চিনছি, আনিস ভাই ভূত গল্পে প্রথম থেকে ভূত গল্পের শ্রোতা, ভূত গল্পকে সে ভালোবাসে, প্রথম থেকে আনিস ভাইকে আমরা পাইছি, আনিস ভাই ঘটনাও একসময় ভূত গল্পে চলেছে। তো যাই হোক আনিস ভাই, ব্যাপার হচ্ছে লাভডারি বন্ধ নেই, লাভডারি সিজন ওয়ানটা শেষ হয়েছে, সিজন টু খুব শীঘ্রই আসছে, মানে আসতে চলেছে, ইনশাল্লাহ খুব সুন্দর পেয়ে যাবেন। আচ্ছা দেখতেছি আর কমেন্ট নাই, একটা 26 বাজে, রাত অনেক হয়েছে, আমার একটু কাজে বসতে হবে, কারণ আমি হালকা একটু হিন্স দিই, সেটা হচ্ছিল 92তম এপিসোডে এরকম কিছু সিরিজ পাবেন, ওইখানে 4-5টা ঘটনা পাবেন, সবার বাস্তব জীবনে কাহিনী নিয়ে ঘটনা করা, সেরকম কিছু ঘটনা যারা মেইল করে পাঠিয়েছেন তাদের কিছু ঘটনা 92তম এপিসোডে পাবেন, ওইখানে আমরা কোনো সিরিজ রাখছি না। 93তে আমরা দুটো সিরিজ রাখতেছি, সেটা হচ্ছিল একটা হচ্ছিল রিয়াজ ভাইয়ের একটা সিরিজ থাকছে, আর একটা মেবি মোহাম্মদ নয়ন ভাই ইফ্রিত যে লিখেছেন তারই একটা ঘটনা থাকছে, তন্ত্রবিদ্যা প্রথম পর্ব থাকছে। তো আপনারা ইফ্রিতটা পছন্দ করেছেন অবশ্যই, নয়ন ভাইয়ের লেখা আসলে খুব সুন্দর লেখা, সো তার ঘটনাই তন্ত্রবিদ্যা রিসেন্টলি সে লিখছে, সেটার প্রথম পার্টটা আপনারা ইনশাল্লাহ 93তে পাবেন, সাথে রিয়াজ ভাইয়ের একটা ঘটনা সিরিজ পাবেন। সিরিজ বলতে কি অ্যাম্বুলেন্স রহস্য, অ্যাম্বুলেন্স রহস্য তো অনেকে শুনছেন, আমাদের ভূত গল্পে আছে অ্যাম্বুলেন্স রহস্য, অ্যাম্বুলেন্স রহস্য টোটাল 4টে সিজন, প্রথম অ্যাম্বুলেন্স রহস্য, দ্বিতীয় হচ্ছে তান্ত্রিক রিয়াজ, তৃতীয় হচ্ছে অদৃশ্য কবর, চতুর্থ আমার মনে নাই দেখতে হবে, যাই হোক 4টে সিজনই পাবেন আপনারা, 93 ইনশাল্লাহ তান্ত্রিক রিয়াজ পাবেন, রিয়াজ ভাইয়ের লেখা তান্ত্রিক রিয়াজ ঘটনাটি পাবেন, প্লাস হচ্ছে নয়ন ভাইয়ের কি জানি যাই হোক নয়ন ভাইয়ের লেখাটা পাবেন। আচ্ছা আর 92তে তো বললাম, 92তে আমি এখন কাজে বসবো, 92তে আপনারা ইনশাল্লাহ সবারই বাস্তব জীবনের ঘটনা কিছু 4টে অথবা 5টা রাখবো, সময় অনুযায়ী রাখবো। আচ্ছা আচ্ছা আমাদের সাথে আনিস ভাই লিখেছেন নতুন ভূত গল্প পাশে না, আচ্ছা যাই হোক বুঝি নাই, যাক আচ্ছা যাই হোক আমি আর কথা বলবো না, চলে যাব, দেখা হবে সামনে সোমবার ঠিক রাত 11টায়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূত গল্পের সাথেই থাকবেন ইনশাল্লাহ। এই যাওয়া যাচ্ছি না, আবার দেখা হবে সামনে সোমবার এই ঠিক রাত 11টার সময় হবে এপিসোড 92, ইনশাল্লাহ সবই ভালো লাগবে। আজকের 91 এপিসোডে যে সিনে ডাকাত সিরিজটা আপনাদের কেমন লেগেছে এটা অবশ্যই 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 জানাবেন, কারণ নেক্সট আমরা সিনে ডাকাত সিরিজের নেক্সট আরেকটা পার্ট নিয়ে আসবো খুব শীঘ্রই। যদি আপনারা চান যে মাসে 2টা থাকবে, সো আমরা 2টা রাখবো, মাসে বলেন যে না 4টে এপিসোডে থাকবে, 4টে এপিসোডে আমরা সিনে ডাকাত রাখার চেষ্টা করবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের উপরই ডিপেন্ড করতেছে সিনে ডাকাতটা আমরা কতদিন চালাবো, কত মানে মাসে কয়টা চালাবো। তো আর কথা বলবো না, আমি চলে যাবো, বিদায় নেবো, দেখা হবে সামনে সোমবার ঠিক রাত 11টায়, সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূত গল্পের সাথে থাকবেন, গুড নাইট, থ্যাংক ইউ এভরিওয়ান।